This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি এই মুহূর্তে আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লাখ লাখ শ্রোতা। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজি শাকিল, খালিদ লোবান এবং আরজে লাবিব। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 শুরুতে আমরা একটি সফলতার ছোট্ট করে একটা গল্প দিয়ে আমরা শুরু করি। আমরা বলে থাকি যে হ্যালো 8920 শোনার পরে যদি আপনি কোনো ভালো কাজ করে থাকেন, কারো জীবনের গল্প শুনে আপনি যদি কাউকে ভালো কাজে উৎসাহিত করে থাকেন, কিংবা যে কোনো কিছু আপনি যদি সোসাইটিতে কন্ট্রিবিউট করেন, ব্যক্তিগত জীবনে কন্ট্রিবিউট করেন আমাদের হ্যালো 8920 তে জীবনের গল্পগুলো শোনার পরে, তাহলে সেটা কি এবং কার গল্প শুনে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন আমাদেরকে ফোন করে জানালে আমরা আপনাকে মডেল হিসেবে আমাদের অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরব। যেটা করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 9115668। এই একটি নাম্বার হ্যালো 8920 এর জন্য একেবারে ফিক্সড। আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে বলবেন হ্যালো 8920 শুনে আপনি কি ভালো কাজ করেছেন এবং কার গল্পটি শুনে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন। শেষ অবশ্যই আপনার নামটি বলবেন, আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করব। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই চলুন এরকম একজন বন্ধুর সঙ্গে কথা বলি। প্রথমত আমরা জানার চেষ্টা করি সে আমাদেরকে ফোন করে কি বলেছিল।
আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। আমানুল্লাহর গল্প শোনার পর আমার পরিবর্তন এসেছে অনেক জীবনে, পড়ালেখার প্রতি অনেক আগ্রহ জন্মেছে, আমি স্কুলে ভর্তি হয়েছি, আবার নতুন করে কাজের পাশাপাশি পড়তে আছি।
ওকে, আমরা ফোন কলটি শুনলাম। এবার এই ফোন কলটি শোনার পরে শাকিল তার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রিয় শ্রোতা, চলুন শাকিল তার সঙ্গে কি বলেছে আমরা একটু শুনি।
হান্নান বলছেন?
হ্যাঁ
হ্যাঁ হান্নান, আমার নাম শাকিল, আমি এবিসি রেডিও থেকে বলছিলাম, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। আচ্ছা হান্নান, কেন আপনাকে পড়াশোনা ছাড়তে হলো সেটা যদি আমাদেরকে একটু বলতেন।
পড়াশোনা ছাড়তে আসলে দেশে ভালো লাগতো না আরকি, বিভিন্ন টাকা পয়সার সমস্যা ছিল, বাবা মা দিতে পারতো না, মানে পলায় ঢাকায় ভর্তি আর পড়া লেখা হয় নাই।
আচ্ছা, এখন কি অবস্থাতে আছেন, মানে এখন আপনি কি করছেন?
আমি এখন চাকরি করছি হোটেলে, মানে বাবুর্চি আর কি, কুকিং এ আছি।
আচ্ছা, আমরা শুনলাম যে আপনি নতুন করে আবার পড়াশোনা শুরু করেছেন।
হ্যাঁ হ্যাঁ,
তো আমাদের কোন গল্পটা শুনবার পরই আপনার ইচ্ছে হলো?
বরিশাল বাড়ি আমানুল্লাহ মাদ্রাসায় পড়তো, আর জীবনের কাহিনী শোনার পর আমাদের পরিবর্তন।
আচ্ছা, তার মানে আমাদের এখানে আমার নামে একটা ছেলে এসেছিল 85তম পর্বে, সে দরিদ্র থেকে লেখাপড়া শিখে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। এই গল্প শুনবার পরে আপনার নিজের ইচ্ছে হয়েছে যে আপনিও পড়াশোনা করবেন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি শুরু করছি। আমারও একটি লক্ষ্য, আমি প্রতিষ্ঠিত হইতে চাই, বড় ধরনের কিছু হইতে পারি আর কি, পড়ালেখা কইরা।
আপনি কত বছর গ্যাপ দেবার পরে আবার নতুন করে পড়াশোনা শুরু করেছেন?
এই 9 বছর।
দীর্ঘ 9 বছর বিরতির পর হ্যালো 8920 তে আমানের গল্প শুনবার পরে আবার নতুন করে পড়াশোনা আরম্ভ করেছেন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আপনি এখন কোথায় পড়ছেন আমাদেরকে একটু বলবেন?
নবাবপুর সরকারি হাই স্কুল।
তো অনেক ভাল লাগলো হান্নান আপনার সাথে কথা বলে। যে স্বপ্ন দেখেন আপনার সেই স্বপ্ন পূরণ হোক, আমরা টিম হ্যালো 8920 পক্ষ থেকে আপনার জন্য অনেক বেশি শুভকামনা জানাই, আপনি ভালো থাকবেন।
আলহামদুলিল্লাহ,
অনেক ধন্যবাদ শাকিল আমাদেরকে জানিয়ে দেবার জন্য। প্রিয় শ্রোতা, আপনিও হতে পারেন আমাদের এই অনুষ্ঠানের মডেল এবং আপনি যদি মনে করেন আপনি ভালো কাজ করেছেন আমাদেরকে ফোন করে জানিয়ে দেবেন। এছাড়া জীবনের গল্প বলার জন্য আমাদেরকে ফোন করতে পারেন। জীবনের গল্প বলার জন্য আপনাকে যেটা করতে হবে ওই একই নম্বরে 9115668, আমি আবারও বলছি 9115668, এখানে ফোন করে আপনি আপনার নাম এবং সেল নম্বরটি স্পষ্ট করে বলে জীবনের গল্পের সারাংশ বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হব। চলুন দেখা যাক কে রয়েছে আজকে আমাদের সাথে। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম মোহাম্মদ ইমরুল হাসান।
ইমরুল হাসান, ওকে। প্রিয় শ্রোতা, ইমরুল আজকে আমাদের এখানে রয়েছে। ইমরুল, আমরা কিছু বেসিক জিনিস জানি, আপনি হ্যালো 8920 তো নিশ্চয়ই শোনেন।
জি।
ওকে ফাইন, আপনি কোথায় থাকেন, আপনার বয়স কত?
জি
বলেন।
আমার বয়স 28।
28 বছর চলছে?
হ্যাঁ চলছে। গ্রামের বাড়ি ফরিদপুর।
ফরিদপুর
আলফাডাঙ্গা থানা হেলেঞ্চা গ্রাম।
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হেলেঞ্চা গ্রাম। আপনি কি ওখান থেকে আমাদের এখানে এসেছেন?
জি, আমি ওখান থেকে এখানে আসছি।
প্রিয় শ্রোতা, বুঝতেই পাচ্ছেন আজকে ফরিদপুরের একজন বন্ধুকে পেয়েছি আমরা, তার জীবনের গল্পে আমরা যাব। তবে তার আগে আপনাকে বলতে চাই, তাকে দেখতে হলে, তাকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, তার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হলে আপনি চলে আসতে পারেন এই মুহূর্তে আমাদের ফেসবুকে, এবং একই সাথে আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের হ্যালো 8920 মেম্বার। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। হ্যালো 8920 এর বানানটা হচ্ছে HELLO8920। আরেকটি উপায় আপনি খোঁজ করতে পারেন আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEB, নট KIB, KEBRIA। এটা দিয়ে এন্টার দিলে আপনি দেখবেন যে পেজটিতে 7.5 লাখের উপরে মেম্বার রয়েছে। আমি আবারও বলছি, যে পেজটিতে 7.5 লাখের উপরে মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ। ওকে, ফিরি আপনার কাছে, কোথা থেকে শুরু করতে চান?
আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই।
জি প্লিজ।
আমার বাবা ছিলেন জাহাজের একজন সারিং, যাকে বলে গ্রাম ভাষায় মাস্টার।
আচ্ছা আচ্ছা।
তো ছোটবেলা থেকেই আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলছে। আমি ছোটবেলায় খুবই চঞ্চল ছিলাম, ওই কোথায় পাখির বাসা, কোথায় কাচের বল খেলা, এগুলো করতাম। আমার মনে নেই, কিন্তু আমার মা আমাকে বলেছে যে একবার ছোটবেলায় আমি পানিতে ডুবে যাই, সম্ভবত আমি কচুরি ফুল যেটা ওটা ছিঁড়তে গিয়েছিলাম ছোটবেলায়, কোন রকম ছিঁড়তে গেলে ওখানে পড়ে যায় পানির ভিতরে। একটু পরে আমার বড় ভাই মোহাম্মদ ইকবাল হোসেন, উনি মাছ মারতে যায় পুকুরে।
আচ্ছা।
তে যাওয়ার সময় ওখানে দেখছে যে পানি নড়তেছে, তা মনে করছে যে পাশের বাড়ি হয়তো কেউ গোসল করতেছে ওখানে। তো চিন্তা করছে কি ব্যাপার, গোসল কেউ করলে সে তো উঠে যাবে, কিন্তু দেখলাম না তো কেউ গেল এখান থেকে। তো উনি ওখানে আসছে, ওখানে এসে ওখানে তাকাইছে, তো দেখি যে আমি ওখানে পড়ে আছি। তো উনি উঠাইছে যখন, তখন আমি নীল হয়ে গেছি, পানি খেয়ে একেবারে নীল হয়ে গেছি, খুলে গেছে। তো ওরা অনেক চেষ্টা করছে, মারে ডাকাডাকি করছে, পেটে করছে, পানি বাড়িতে চেষ্টা করছে, কিন্তু কোনো ক্রমে আমার নিঃশ্বাস আসছিল না, মানে আমি একেবারে নীল হয়ে গেছি। তো মা তো আসলে মাই, মা এসে নাকি বলছে বাবা আমি আসছি, আর কোনো সমস্যা নেই। তো মা আসছে, মার শাড়ির আঁচল ভাঁজ করে দিয়ে আমার মাথার উপর দিয়ে অনেক দম টম দিছে, অনেক সময় দম দেওয়ার পর তারপরে নাকি আমার নিঃশ্বাস আসছে। এরপর ছোটবেলার দিনগুলো খুব ভালোই কাটছিল, আমি ওই গাছে উঠতে খুব পছন্দ করতাম।
রাইট, আপনারা কয় ভাই বোন ছিলেন?
আমরা 7 ভাই বোন ছিলাম, সবার ছোট আমি।
সবার ছোট আপনি?
সবার ছোট আমি, সেই ক্ষেত্রে খুবই আদরের ছিলাম আমি, সবাই খুব ভালোবাসতো আমাকে। তারপরে যখন একটু বড় হই, তখন একবার গাব গাছে উঠছি আমি, এক ডালের তার এক ডালে দিতে গেছি, শুকনা ডালটা ছিল শুকনা, ওর পাড়া দিল, পড়ে গেছে গাছ থেকে, অনেক উপর থেকে, তাও অনেক উপর থেকে, অনেক উপরের থেকে মাছ পোতে এসে একটা ডালে বাড়ি খাইছি আমি। ডালে বাড়ি খেয়ে মানে আমার মাথাটা তল দিকে চলে গেছে আর পাটা উপর দিকে চলে গেছে। তখন ওই অবস্থায় আমি পড়তেছিলাম, আমার সেন্স আসছে, আমি চিন্তা করতেছি এই অবস্থা পড়লে আমার ঘাড় ভেঙে যাবে।
রাইট।
তো আমি তখন হাতটা নিচের দিকে দিয়েছি, দুই হাত দিয়ে ঠেকাইছি, কিন্তু দুই হাত দিয়ে ঠেকাইছি, অত উপর থেকে তো অত ওয়েট, দুই হাতই ভেঙে যায়।
ওহো,
দুই হাতই ভেঙে যায়। তো আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পর বেহুশ হয়ে যাই। মা শুনে আসছে, আসে আমাকে বলতেছে বাবা আমি আসছি, তোর কোনো ভয় নাই, আমি আসছি। আসলে মা তো আসলে মাই, আমি তো অজ্ঞান হয়ে গেছি, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমার। তাকে মা বলতেছে বাবা আমি আসছি, আর কোনো ভয় নাই তোর, আমি দেখ, আমাকে দেখ। তো আমার হাত ভেঙে গেছে, আমি থতরা কাঁপতেছিলাম। তো মা আমাকে উঠায় মামা বাড়িতে নিয়ে গেল, মামা বাড়িতে নিয়ে যেয়ে ওখান থেকে গাছগাছরা যে কিটি দিল। মামা বাড়িতে যে আর একটা মজার কাহিনী, যে মামা বাড়িতে গেলাম, মামা বাড়িতে যে জামরুল গাছ ছিল, যেটা পানি ফল যেটাকে বলা হয়, তো জামরুল গাছে তো জামরুল খাবো পারবো, কিন্তু আমার দুটো হাত তো ভাঙা। আর মামা তো ভাই একটা আছে, ওকে বললাম যে তুই গাছে ওঠ, আমার কিছু জামরুল পেড়ে দে। হ্যাঁ, ও উঠছে এখন। ওকে আমি বলি যে ওই বড় জামরুলটা আমাকে দে, কিন্তু ওইটা খেয়ে নিজে খেয়ে আমাকে ছোট একটা দেয়, কিন্তু আমার দুটো হাত তো ভাঙা, তাই তোর তো হাত ভাঙা, তুই তার উঠতে পারবি না, এখন আমি খাবো। তাই এরকম অনেক অনেক মজার কাহিনী ছোটবেলায় আসলে। তো এক সময় পাশের বাড়িতেই একটা মেয়েকে আমার খুব ভালো লাগতো, বৃষ্টি নামর।
কোন ক্লাসে পড়া অবস্থা এটা?
একেবারে ছোটবেলা থেকেই, আমার এই ছোটবেলায় বেড়ে ওঠা থেকেই ওকে আমার ভালো লাগতো, কিন্তু ভালোবাসা কি এটা জানি না আমি,
মানে আমি এক্স্যাক্টলি বয়সটা জানতে চাচ্ছিলাম এই কারণে যে তাহলে বুঝতে পারবো জাস্ট।
তখন আমার বয়স 12-13 বছর।
12-13 বছর আমি পড়াশোনা করছেন সেই সময়?
হ্যাঁ, সেই সময়
পড়া। কোন ক্লাসে পড়ছেন?
আমি হয়তো 6-7 এরকম।
ওকে, ফাইন। হ্যাঁ,
তো ওকে খুব ভালো লাগে আমার,
পাশের বাড়ি।
হ্যাঁ, পাশের বাড়ি। একটু
আপনার সমবয়সী ছিল?
না, আমার থেকে অত 4-5 বছর ছোট ছিল।
ছোট ছিল,
কিন্তু ও খুব ভালো, মানে ভালোবাসা কি এটা তো তখন আমি বুঝি
না,
কিন্তু খুব ভালো, আমার খুব ভালো লাগে, সময় দিতে ভালো লাগে, ওর সাথে গল্প করতে ভালো লাগে, ওর সাথে হাঁটতে ভালো লাগে। এটা তো ওদের বাড়িতে যেতাম, আমাদের বাড়িতে টিভি ছিল না, ওদের বাড়িতে টিভি ছিল, টিভি দেখতাম ওদের বাড়িতে, আমার টিভি দেখার খুব শখ ছিল, ওদের বাড়িতে টিভি দেখতাম, একসাথে বসে আড্ডা দিতাম।
কি দেখতেন সেই সময়টাতে মনে আছে?
হ্যাঁ, টিভি দেখতাম ওই বিভিন্ন ছবি, শুক্রবারে যে ছবিটা হতো, শুক্রবারে যে ছবিটা হতো, ওর জন্য অধীর আগ্রহে থাকতাম।
বিটিভিতে সেই সময়ের বাংলা ছবিগুলো, বিশেষ করে যে সময়ের কথা আপনি বলছেন, আমার শৈশবের সাথে কিছুটা মিল আছে। না, আপনার শৈশবের যেরকম বৃষ্টি ছিল, আমার শৈশবে এরকম বৃষ্টি কেউ ছিল না, কিন্তু বাংলা ছবি ছিল। এবং আমার মনে আছে যে আমরা সব বন্ধুরা মিলে ওই শুক্রবারে যখন একসাথে হতাম আর কি সকালবেলাতে খেলার জন্য, তখন কোন ছবি আছে, বিশেষ করে সকালবেলা তো বলে দিত কোন ছবি আছে, এটা নিয়ে রীতিমতো একটা প্রিপারেশন চলতো এটা কিভাবে দেখবো, কারণ একটা বাড়িতে টিভি ছিল এবং সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে এবং ওই ছবি দেখার পরে পুরো সপ্তাহ জুড়ে ওই ছবিটা মাথার মধ্যে ঘুরত কোন জায়গায় কি ডায়লগ শুরু থেকে শেষ পর্যন্ত। এখন অবশ্য দেখলে অনেক ফানি মনে হয়, কিন্তু দ্যাট ওয়াজ রিয়েলি এন্টারটেইনমেন্ট ফর দ্যাট পার্টিকুলার টাইম। ওকে, তারপর
তো এই ছবিগুলো দেখতাম, ওদের বাড়ির পাশে বসতাম। যাই হোক, এভাবে আস্তে আস্তে ওর সাথে আমার বড় হয়ে ওঠা। ওকে যত দেখি তত ভালো লাগে, তত ভালো লাগে ওর কথাগুলো, ভালো লাগে ওর সবকিছু ভালো লাগে। তো একসময় একটু যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন ও ক্লাস সেভেনে, মোটামুটি ভাবে একটু বুঝি যায় ভালোবাসাটা কি। তো আমি চেষ্টা করি ওকে বলতে, এখন বলবো ওকে যে আসলে তোকে আমার খুব ভালো লাগে, তুই মুই করে কথা বলি আমার সাথে।
এই বয়সে সাধারণত যেটা হয় যে খেলাধুলা করেছিলাম, এরা আপনারা কি কখনো একসাথে খেলাধুলা করেছেন?
হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা করেছি। চাঁদনি রাত হলে, যখন চাঁদনি রাত হতো তখন দাঁড়িয়া বান্দা একটা খেলা আছে, হ্যাঁ হ্যাঁ, দৌড়ায় দৌড়ায় ওটা খেলতাম রাত্রে, অনেক পোলাপান মিলে অনেক ছেলে মেয়ে মিলে ওগুলো খেলতাম, খুব ফান করতাম, খুব ইয়ার্কি করতাম। আমাদের বাড়ির সামনে বিশাল একটা মাঠ, শীতের সময় আসলে কলই খাত, শস্য ফুল, মানে একটা খুব সুন্দর লাগে। বর্ষার সময় ওই মাঠটা শুধু পানি আর পানি আর পানি। তো আমি ভাবলাম যে ওকে আমি বলবো, এখন ঠিকই করে ফেললাম যে আজকে বলবই।
আপনি ক্লাস সিক্সে থাকা অবস্থায়?
না, আমি ক্লাস নাইনে। ও ক্লাস সেভেনে পড়ে।
ওকে,
ঠিক আছে। একটা চিঠি লিখে নিয়ে গেছি, চিঠি কিভাবে লিখতে হয় সেটাও জানি না, প্রথম প্রথম যাওক, তবু লিখছি। চিঠিটা পকেটেই ছিল, আমি ওদের বাড়িতে গিয়েছি, হ্যাঁ, টিভি দেখতেছি, বসে এই যে আড্ডা দিচ্ছি, টিভি দেখতেছি, কথা বলতেছি, কিন্তু ওই চিঠিটা দিব আমি, সেই সাহস আমার ভিতর হয়ে ওঠে নাই, সে সাহসটা পাচ্ছি না যে ওকে আমি চিঠি দিব, কিভাবে দিব। আমি এটা দিই যদি অন্য কিছু মনে করে, যদি ওর সাথে সম্পর্ক না হয়, ও যদি আবার অভিমান করে, তার সাথে কি হবে আমার। তো এটা ভাবি আর দিই না। এইভাবে অগণিত চিঠি আমি লিখেছি, অগণিত চিঠি, কিন্তু কোনোদিন ওকে আমি দিতে পারিনি, ওকে বলতেও পারিনি যে তোকে আমি ভালোবাসি, তোর সাথে আমি সম্পর্ক করবো, প্রেম করব, এরকম কোনো কিছু বলা হয়ে ওঠেনি।
আচ্ছা,
এক পর্যায়ে আমি যখন ক্লাস টেনে, তখন ও ক্লাস এইটে, তো তখন ওদের বাড়ি থেকে আর আমাদের বাড়ি একটা গ্যাঞ্জাম হলো। গ্যাঞ্জামটা কি একটা জমি জমা নিতে, আমাদের একটা জমি ছিল 36% ওখানে একটা আম গাছ ছিল, আম গাছটা নিয়ে ওর আব্বা মাপলে ওর আব্বা পায়, আমার আব্বা মাপলে আমার আব্বা পায়, এটা নিয়ে একটা ঝামেলা ছিল। ঝামেলা ছিল, তারপরে ওরা মামলা করলো আমাদের নামে, আমার আব্বার নামে। এক পর্যায়ে ওদের বাড়ি
যাওয়া, আম গাছ নিয়ে মামলা হয়ে গেল,
আম গাছ নিয়ে মামলা করলো। যাই হোক, এক পর্যায়ে আমাদের
পাশাপাশি বাড়ি ছিল,
পাশাপাশি।
ওকে,
পাঁচ মিনিট লাগতো ওদের বাড়িতে যেতে আমাদের বাড়িতে।
আচ্ছা আচ্ছা।
তো এক পর্যায়ে ওদের বাড়ি আমার যাওয়া বন্ধ হয়ে গেল, আমাদের বাড়ি থেকে কড়া নির্দেশ, ওদের বাড়ি যাওয়া যাবে না, ওদের বাড়ি থেকে কড়া নির্দেশ, ওরা কেউ আমাদের বাড়িতে আসবে না।
টেলিভিশন দেখা বন্ধ?
হ্যাঁ, টেলিভিশন দেখা বন্ধ, সব বন্ধ, সব যোগাযোগ বন্ধ। এখন আমার খুব খারাপ লাগতেছে ওকে না দেখতে পেরে। তখন আবার হয়েছে কি, স্কুলে গেলে ও ঠিকই আমার সাথে কথা বলতো, ওর ভাইরা কথা বলতো, চাস্তো ভাইরা যারা ছিল, কিন্তু যাওয়া আসা ছিল না ওদের বাড়ি, আমাদের বাড়ি যাওয়া আসা ছিল না। ও একদিনকে প্রচুর বৃষ্টি হচ্ছে, স্কুল ছুটি দিয়েছে কিন্তু আমি আসতে পারছি না, প্রচুর বৃষ্টি, আমি ছাতা নিয়ে নেই। তো এখন আমি স্কুলের গেটের সামনে দাঁড়ায় আছি, ও দেখি যায়, ও ছাতা নিয়ে আসছে বাড়ি থেকে। তা ও বলতেছে ভাই বাড়ি যাবেন? তা বলতেছে হ্যাঁ বাড়ি যাবো। আমাদের বাড়ি থেকে স্কুল 1 কিলোর বেশি, তাও কাঁচা রাস্তা, একেবারে গ্রাম এলাকায় কারেন্ট নেই, কাঁচা রাস্তা, অনেক কাদা। তো বলতেছে ভাই বাড়ি যাবেন? তা বলতেছে হ্যাঁ বাড়ি তো যাবো, কিন্তু আমি তো ছাতা আনি নেই, তো ছাতা আনার সাথে যা। তা বলতে চলেন একসাথে যাই। তা বলতেছে একসাথে গেলে কেমন হবে? তো বলতেছে না কিছু হবে না, চলেন একসাথে যাই। তো ওর বই আর আমার বই, দুইটা বই আমি একসাথে নিছি, নিয়ে বুকের জামার ভিতর দিয়ে বইগুলো দিয়ে সুন্দর করে জড়ায় ধরছি বইগুলো।
আই ফিল মাই চাইল্ডহুড রাইট নাও।
বইগুলো দু হাত দিয়ে জড়ায় ধরে রাখছে, আমার স্যান্ডেল আর ওর স্যান্ডেলটা ও এক হাত দিয়ে ধরছে আর এক হাত দিয়ে ছাতি ধরছে। আমরা এইভাবে আসতেছিলাম।
আই ক্যান ইমাজিন, বিকজ যারা এই শৈশবটা কাটিয়েছেন গ্রামে বিশেষ করে, তারা খুব সুন্দর করে ইমাজিন করতে পারবেন। আমি চোখ বন্ধ করলে এখন বর্ষাকাল চলছে কি বলা যেতে পারে, একদম চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ বলুন, তারপর।
তো এরকম আসতেছিলাম রাস্তা দিয়ে, তো এর মাঝে বৃষ্টিটা এমন আকারে, এখন এত জোরে হচ্ছে বৃষ্টিটা যে ছাতায় কাজ হচ্ছে না, ছাতা ভেদ করে বৃষ্টি ভিজাচ্ছি আমরা। তো বলতেছে ভাই ভিজে যাচ্ছি, তো তাহলে একটা ছাতা, দুজন মানুষ, এখন বই রয়েছে, ভিজে যাচ্ছি। তো ওইখানে একটা বাড়িতে, আমরা রাস্তা সাইডে একটা বাড়িতে গেলাম, ওখানে একটু অপেক্ষা করলাম, বৃষ্টি একটু কমছে, তখন চল যায় এখন। তো ওখান থেকে যখন বের হয়েছি, তো যেখান থেকে আসতেছি ওখানে আধা কিলো রাস্তা ফাঁকা, একেবারে ফাঁকা, কিছু নাই, ওই আধা কিলো রাস্তায় কোনো কিছু নেই, ফাঁকা কাঁচা রাস্তা, প্রচুর কাদা রাস্তায়। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওর ভিতর দিয়ে আসতেছি, তখন আমি ভাবতেছি যে এখন ওকে বলি তোকে আমি ভালোবাসি। আর ওকে অনেক সুইট লাগতেছে, ওরে অনেক ভালো লাগতেছে, কারণ কি ওই ছাতাটা ছিল হলুদ রঙের, হলুদ রঙের আভা ওর মুখে যে পড়তেছিল, ওকে খুব খুব দারুণ লাগতেছে, দু একটা বৃষ্টির ফোঁটা 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 ওই মুখে লেগে আছে, খুব ভালো লাগতেছে ওকে। আমি তো আমি অনুভব করতেছি অনেক কথা, কিন্তু ও কিভাবে ভাবতেছে আমি জানি না। ও বলতেছে ভাই আমাদের বাড়িতে আসেন না কেন কেন, কিন্তু এইগুলো আমার কানে যাচ্ছে না, এগুলো আমার কোন মস্তিষ্কে ওর কথাগুলো কানে হচ্ছে না, ওকে শুধু আমি দেখতেছি আর আমি শুধু ভাবতেছি ওকে এখন বলি তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ওর বলতেছি আবার ভাবি একা ভাবি যে ওকে বলবো যদি এখন বললে ওর এই যে সম্পর্কটা এই যে ভালো লাগা এই যে হেঁটে যাচ্ছি এটাই তো ভালোবাসা, এটা যদি নষ্ট হয়ে যায় ওকে যদি আমি বলি এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আমার সাথে কথা বলবে না, তখন আমার খুব কষ্ট হবে ওকে ছাড়া। তো রাস্তার পাড় দিয়ে যখন হেঁটে আসতেছে বৃষ্টি হলে কিন্তু রাস্তার যে দুই সাইডে যে হাতগুলো ওটা ভরে যায় ওর ভিতর রং বেরঙ্গের ব্যাঙ ডাকে, তো এই ব্যাঙ গুলো ডাকতেছিল আর আমি আরো আসতেছিলাম টিপ টিপ করে বৃষ্টি নামতেছিল, তো খুব ভালো লাগছিল ওকে এই দৃশ্যটা আমার খুব এখনো ভাসে,
আপনার চোখে ভাসছে সাথে আমাদের চোখেও ভাসছে,
আমার চোখের সামনে এই দৃশ্যটা ভাসে আমার। তো আমি আসতেছিলাম তো একটু দূরে যখন ওই একটা মোড় আছে কিছু কলা গাছ ওই পাশে কি আসে এটা দেখা যায় না, তো মোড়টার কাছে যখন মোড়টা পাস হয়েছে এখন দেখি ওর আব্বা আসতেছে,
ওর আব্বা,
হ্যাঁ ওর আব্বা আসতেছে, কিন্তু ওর আব্বার সাথে আমাদের দ্বন্দ্ব কঠিন দ্বন্দ্ব,
নাও কাম টু দ্য ক্লাইম্যাক্স, ওকে
তো ওর আব্বা আসতেছে তো এখন সামাসামি পড়ে গেছি, তো এখন তো ছাড়তেও পারতেছি না এরকম ধরে আছি কাঁধে কাঁধ, আমি দুই হাতে ধরে রাখছি আর ও আমার এই ঘাড়ের উপর দিয়ে ছাতাটা ধরছে, মানে ও এক হাত দিয়ে আমার ঘাড়ের এখানে ছাতাটা ধরছে, তো ওর আব্বা শুধু কাছে এসে বলতেছে কি তোর ভাইয়া আসে নাই আজকে স্কুল থেকে, তো বলতেছে না ভাইয়ারা তো দেখলাম না, ওর ভাইয়াও একটা স্কুলে পড়ে, তো ভাইয়ারা তো দেখলাম না, তো আর কিছু বললো না, তো আমরা চলে আসছি এখন বাড়ির একটু দূরে, তখন আমি বললাম তুই যা এখন যদি এইভাবে আমি বাড়িতে যাই তাহলে কেউ দেখলে হয়তো আরো কিছু বলবে তোকে রাগারাগি করে হতে যা, আমি একটু ওয়েট করলাম ও বাড়ি থেকে চলে দুজনের মাঝে একটা ডিস্টেন্স হলো তখন আমি চলে আসলাম বাড়িতে, তো এইভাবে সময়গুলো কাটতেছিল, তো এক পর্যায়ে এখন আর আমি ধৈর্য ধরতে পারছি না যে এখন আমি ওকে বলবই, তো 2005 সালে কুরবানির ঈদ, এখন চিন্তা করলাম যে এখন আমি বলার সময়,
তখন আপনি ক্লাস 9-এ?
না তখন আমি ক্লাস 10-এ,
ক্লাস 10-এ
পরীক্ষা দেব 2006-এ, পাশের বাড়ি এক ভাবির সাথে ওর খুব ভালো রিলেশন, ওই ভাবিটা ওদের বাড়ি যায়, ভাবিটা অনেক সুন্দর অনেক ভালো, তো ভাবিকে আমি বললাম যে আমি তোকে খুব ভালোবাসি তা তুমি যদি একটু বলে দিতে ওকে, তো ভাবি আমাকে বললো যে দেখো ভালোবাসার কথাটা আসলে বলে দেওয়াই বেটার, দেখা যাচ্ছে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করলো তখন তুমি কি করবে, তো আমি বললাম কি তাহলে ভাবি কি করা যায়, তা বললো কি কোরবানির ঈদ তুমি ঈদে একটা ওর একটা ঈদ কার্ড দাও একটা চিঠি দাও দেখা যাক কি হয়,
দেখা যাক কি হয়। এই জায়গাটিতে আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটি সাসপেন্স রেখে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে আমাদের ইমরুল আজকে জীবনের গল্প নিয়ে এবং আমার টিম মেম্বাররা তো সাথেই আছেন। ইমরুলকে দেখার জন্য চলে আসতে পারেন আপনি আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না আমাদের পেজটিতে, এবং লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। 3 মিনিট পরই ফিরে আসছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ।
জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত, শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার অতিথি ইমরুল। ইমরুলের জীবনের গল্প আমরা জানছি এবং সেই সাথে আপনাকে আহ্বান জানাচ্ছি আপনার জীবনের গল্পের জন্য আপনি এসে বলতে পারেন আপনার জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে বলতে হবে আপনার জীবনের গল্পের সারাংশটা আসলে কি। ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে আমাদের কোন সমস্যা না হয়। আমাদের এখানে ফোন করার নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। আর ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ ইমরুল, তারপরে কি হল ভাবির পরামর্শ মতো?
হ্যাঁ, ভাবির পরামর্শ দিল তো আমি ভাবির পরামর্শ অনুযায়ী সুন্দর একটা ঈদ কার্ড কিনলাম। আর একটা ঈদ কার্ডের ভিতরে যে একটা কাগজ থাকে ওইটা ছোট করে একটা চিঠি লিখলাম। হ্যাঁ, লিখে আই লাভ ইউটা লিখলাম সুন্দর করে যেটা লেখা দরকার। তারপর ভাবির কাছে দিলাম যে ভাবি তুমি ওকে এটা
পৌঁছায় দাও,
পৌঁছে দাও। তো ভাবি যখন ওকে দিছে ওটা নেয় নাই, ও নেয় নাই এবং অনেক কথা বলছে ভাবিকে যে ওকে আমি ভাইয়ের মতো জানি কিন্তু আমাকে ভালোবাসে, এটা ঠিক না, ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছে ইত্যাদি 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 অনেক কথা, অনেক কথা যেটা এটা আমি কখনোই মেনে নিব না, কখনো হবে না। তো ভাবি আসে ওই ঈদকারটা ফেরত দিছে, দিলে আমি আগে তো ওটা স্লিপ হচ্ছে সেই সময়, তো আমার খুব কষ্ট লাগলো আসলে কি হয়ে গেল, এমনিতে ভালো ছিলাম এখন কি হবে। তো এ পর্যায়ে ওর সাথে আমি দেখলাম যে না, যেসব কথাগুলো বলছে তো আমার আর এখানে ই করা ঠিক হবে না। তো আমি ওর সাথে আর কথা তেমন বলতাম না, স্কুলে দেখা হতো কথা হতো না। তো এক পর্যায়ে ওর ভাইয়ের সাথে আমার এরকম একটা ই হলো যে গ্যাঞ্জাম হয়েছে মুরব্বীরা, তো আমাদেরকে আমরা আমাদের বাড়িতে যাওয়া।
তোর ভাই কি আপনার সমবয়সী ছিল?
সমবয়সী ছিল, জি। আমরা একসাথে লেখাপড়া করতাম,
একই স্কুলে একই ক্লাসে,
একই ক্লাসে লেখাপড়া করতাম।
ওকে ওকে।
তো ওর ভাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসলাম, আমি চাচ্ছি যে ওদের বাড়িতে আবার আমাদের যাতায়াত শুরু হোক। তো ওর ভাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসলাম, আমার মা বাবা তেমন কিছু বললো না, আমিও ওদের বাড়িতে আবার যাওয়া শুরু করলাম। কিন্তু ওর থেকে একটু দূরে থাকি, ও বলে ভাই আমার সাথে কথা বলে না কেন আগের মতো, কেন কি হয়েছে ইত্যাদি জিজ্ঞেস করে, কিন্তু আমি আর কিছু বলি না ওকে। এরকম করে করে কিছুদিন যায়, 2006 আমি এসএসসি পরীক্ষা দিব, মার্চের 10 তারিখে আমার পরীক্ষা। এই মতো অবস্থায় জানুয়ারির 8 তারিখে কি হঠাৎ করে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে, তো হাসপাতালে নিয়ে যাই, তো হাসপাতালে বলে যে স্ট্রোক করছে। ওরা অনেক সময় রাখলো, রাখার পর রাত্রে থাকলো, রাত্রে আমার ছোট বোনটা ছিল, তখন আমার ছোট বোনের বিয়ে হয় নাই, আর ওই সে ভাবি যে ভাবিটার কথা বলছিলাম, উনি অনেক উদার মনের মানুষ, মানুষের বিপদ দেখলে উনি এগিয়ে যায়। তো রাত্রে খুব পেইন হচ্ছে বুকে, মানে মা এরকম বলতেছে যে আমাকে এর থেকে একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরি, কিন্তু এত যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না। তো আমি পাশে কান্না করতেছি, ছোট বোনটা কান্না করতেছে, বাবা দাঁড়ায় আছে। তো সকাল হলে ওনার ব্যথাটা একটু কমলো, তো আমার কাছে গেলে আমার মা বলতেছে আমাকে, বাবা তুই কিছু খাইছিস? এই কথাটা আমার কানে এখনো বাজে যে এত কষ্টের ভিতরে, এত সারা রাত এত কষ্ট করছে, তারপরও সকালে একটু সুস্থ হয়ে আগেই বলো বাবা তুই কিছু খাইছিস। সকাল থেকে কলা দিছে, দুধ দিছে, এখানে আমার সামনে খাতো, সারা রাত অসুস্থ ছিলাম, তুই নিশ্চয়ই কিছু খাইসনি। তো মা তো পৃথিবীতে মাই, তার তুলনা তো কারোর সাথে দিলে হবে না। তারপরে ডাক্তার আসলো একটু পরে, ডাক্তার দেখলো, দেখে বললো কি যে নাকি এখানে রাখা যাবে না, এখানে ফরিদপুর পাঠাই দিতে হবে নাকি। তো ভাইয়া ঢাকায় চাকরি করে, ভাইয়াকে ফোন দিলাম যে কি করা যায়, ভাইয়া বলছে ঠিক আছে আমি আসতেছি। বিকালের টাইমে ওনাকে অ্যাম্বুলেন্সে করে ভাই বলতেছে আমি যাই, তুই তো রাত্রে থাকছিস বাড়ি যা। তো যখন গাড়িতে উঠায় দেয় মাকে, মা আমি কাছে গেলাম, যে বললাম মা আমি বাড়িতে যাই, আমি আবার কালকে যাবানি তোমার সাথে দেখা করতে। তো মা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে, কেন এরকম তাকায় আছে আমি জানি না, এই দৃষ্টিটা একেবারে অপলক দৃষ্টিতে তাকায় আছে, ফেল ফেয়াল করে আমার দিকে তাকা রয়েছে। তো যখন গাড়িটা স্টার্ট দিছে, ঘাটটা বাঁকা করে কথা বলতে পারতেছে না, কিন্তু ঘাটটা বাঁকা করে আমার দিকে তাকায় আছে। তো মাকে নিয়ে গেল ফরিদপুর, আমি বাড়িতে আসছি, বাড়িতে আসি আমার এক বন্ধুদের বাড়িতে গেছি, ওদের বাড়ি যখন আমি গিয়েছি তখন দেখি কি আমাদের বাড়ি থেকে ছোট ছোট কয়েকটা পিচ্ছি পোলাপান ওদের বাড়ি পাঠাইছে, ওরা দৌড়াই গেছে। তো যে আমি আর আমার ওই বন্ধু এরশাদর নাম এক জায়গায় বসে আছি, ওর মা আসিল ওখানে, তো এরশাদরে ডাকি নিয়ে গেল দূরে, ডাকি নিয়ে কি যেন বললো, তা ওর মুখটা মলিন হয়ে গেল শুনে। তো আবার আসলো, আইসিয়া ওর মাকে আবার ডাকি নিয়ে গেল, তোর মা এসে মার মুখটাও মলিন খুব, আমাকে বলতেছে কি তুই কিছু খাইছিস, তুই ভাত খা। তো আমি এখন কোনো কিছু ভাবতে পারছি না আসলে ব্যাপারটা কি। ওর মা দেখি কি দুধ আর ভাত নিয়ে আসছে আমার জন্য সন্ধ্যার একটু আগে, তখন আমি আমার জন্য কেমন লাগতেছে এখন। আমি যখন যাচ্ছি ওদের বাড়িতে যাচ্ছিলাম, তখন এই মাঝপথে আমার মনে হচ্ছিল যে আমার পা চলতেছে না, আমার জন্য কেমন লাগতেছে একটা খুব খারাপ লাগতেছে। তো দুধ ভাত দেখে আমি টের পাইছি যে আমার মা মনে হয় পৃথিবীতে নেই। তো আমি এই সময় কাইন্ড দিছি ডাক ছেড়ে, আমার মার কিছু হয়েছে? বলতেছে, না তোর মার কি হবে, কিছু হয় নাই, দুধ ভাত খা। কিন্তু আমি তখন ওকে বুঝে গেছি আমি যে হ্যাঁ আমার মা মারা গেছে। তো আমি খুব কান্নাকাটি করতেছিলাম, তারপর ওরা আমাকে রেখে দেয়। তো রাত্রে ওরা আসলো, ওরা সাথে নিয়ে আসলাম বাড়িতে। আসছে বাড়িতে এসে দেখলাম যে খাটে আমার মাকে শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। সব যারা বোনরা আসছে, ভাইরা আসছে, সবাই আমাকে জড়া ধরে কান্নাকাটি করতেছে। আসলে
ইট ক্যান বি এক্সপ্লেইন,
আসলে আমার মা নেই এ কথা আমি ভাবতেই পারছি না যে আমার মা নেই। আমার মা যে নেই এ কথা আমি ভাবতে পারছি না। আমি একটু আগে মার সাথে কথা বলছি যে মা আমাকে, আমি স্কুলে গেলে, আমি পরীক্ষা দিতে গেলে আমার অনেক দূর পর্যন্ত আমার মা এগিয়ে দিয়ে আসতো, আমাকে আগিয়ে দিয়ে আসতো। আবার যদি যে সময় কোনো কোনো জায়গায় যেতাম, ওই কি একটা দোয়া পড়ে আমার মা আমার বুকে ফু দিয়ে দিত। সেই মা নেই, এটা আসলে আমি ভাবতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি, আমার মা নেই। তো সবাই আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করতেছে, আমিও কান্নাকাটি করলাম। তো সকাল হলে আমি তো, আমার সেন্সলেস হয়ে গেছে, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তো পাশের বাড়ি এক ভাবি আমাকে ধরে নিয়ে গেছে, ওই যে সেই ভাবিটা নিয়ে গেছে, তুই আমাদের বাড়িতে বসে থাক। তো একটা চেয়ার দিয়ে চেয়ারে বসে আছি। তা বৃষ্টি আসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে খুঁজছে, খুঁজে আমাকে পায় নাই। পরে ওদের বাড়িতে গেছে, গেলে আমার পাশে দাঁড়ায় নাকি অনেক সময় কাঁদছে ওই ঈর্ষাদ। আমাকে পরে বললো যে তোর পাশে দাঁড়ায়, আমি জানি না কিছু, সময় কান্না করছে, কান্না করে চলে আসছে। পরে মাকে তো নিয়ে গেল, মাকে মাটি হয়ে গেল আমার। তারপরে এলো 9 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি ঘটনা। পরে আমি তো পরীক্ষা দিব, তো পরীক্ষা আমি সবকিছু ভুলে গেছি, আমি বলতেছিলাম পরীক্ষা দিব না আর, এই কদিন আগে মা মারা গেলে এখন পরীক্ষা দিয়ে কি হবে। তারপর সবাই বললো না পরীক্ষা দে, দেখা যাক কি হয়। তো ওই ভাবি আমাকে সন্ধ্যার সময় খবর দিছে যে তোর একটা খবর আছে শুনে যা। তো আমি গেছি ভাবির কাছে। তো ভাবির কাছে গেলে ভাবি বলতেছে কি যে তোকে একটা লোক একটা গিফট করছে। তো আমি কি, তো বড় একটা গোলাপ ফুল বলতেছে কি যে বৃষ্টি তোকে এই গোলাপ ফুলটা দিছে। তো আমি বলতেছি কি না এটা আমি আর নিব না, আমি যেহেতু একটা কিছু দিছি সে নেয় নাই, তো আমি ওটা নিব কেন। তো বলতেছে কি যে না এখন ও আসলে তোকে নিয়ে অনেক ভাবছে, অনেক তোকে অনেক ভালোবাসে ও, তো আসলে তুই যদি নানিস তাহলে অনেক কষ্ট পাবে।
মা মারা যাওয়ার পর পরে ঘটনা,
মা যাওয়া, মা মারা গেল 9 তারিখে, 14 তারিখে, 5 দিন পর।
আচ্ছা,
তারপরে ওটা নিলাম। তারপরে কিছুদিন গেল, ভাবির সাথে কথা হয়, ওর সাথে কথা হয়। তো ও আমাকে একদিন ভাবির কাছে বলছে কি, ও তো আমাকে ডাইরেক্ট কোনো কিছু বলে না, আমাকে ভালোবাসে আমাকে তো বলে না কোনো কিছু। তো আমি একদিনকে গেলাম আমাদের বাড়ি বিকালে, যাইসকে সরাসরি বলবো যে তোকে আমি ভালোবাসি। ওদের বাড়িতে গিয়ে আমি ওকে বললাম যে আসলে তোকে ভালোবাসি। তো বলতেছে কি, তা এই যে আমাকে ভালোবাসেন তো এতদিন কেন বলেননি, আমাকে ছোটবেলা থেকে ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসি, কিন্তু আমাকে তো কোনোদিন বলেননি আপনি। আর ভাবির কাছে বলছেন আমি চাই যে এই ঘটনাটা আমি ছাড়া আর কেউ না জানুক, আমি আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনাকে আমি যখন ঈদকারটা ফিরে দিছি তখন আপনাকে অনেকবার ডাকছি, আপনি আসেননি, শোনেন নাই। পর আমাদের দিনগুলো খুব ভালোই কাটতেছিল, রাত্রে অনেক রাত্রে ওই জালনার একটা বাইল খোলা রাখতো। তিন ভাই ওদের বিদেশে, তিন ভাই বাইরে থাকে, অনেক বড় লোক। তো ঘরটা কেসি গেট, তো ওটা সন্ধ্যা লাগলেই আর 8টা বাজলেই কেসি গেট একটা দিত, ওখান থেকে আর বেরোনোর কোন সিস্টেম নাই। তো জালনায় একটা বাইল খোলা রাখতো, বলতো আমাকে 11টার সময় আসতে, আমি 11টার সময় যাইতাম, 12টার সময় যাইতাম, একটা বাইল খোলা রাখতো, ওই খোলা দিয়ে আমি জালনা দিয়ে কথা বলতাম আমার সাথে। এভাবে এরকম হয়েছে, কুকুর, প্রচুর কুকুর ছিল, কুকুরই ঘাও ঘাও ডাকাডাকি ডাকাডাকি করতেছে, অনেকদিনকে কুকুর ডাকতেছে, আমি কথা বলতেছি। এখন ওরা আব্বা ওই ঘর থেকে ব্যাপারকে কুকুর ডাকা কেন, এখন ঘর থেকে বেরোয় আছে আর লাইট মারতেছে। তো আমি, উনি এই পাশে আসে, আমি ঘরের ওই পাশে যাই, আর উনি ওই পাশে ঘুরে আবার এই পাশে লাইট মারতে আসে, আমি আবার ঘুরে এই পাশে যাই, তো উনি আমাকে দেখে নাই। তারপরে কথা বললাম, এরকম কথা হয়। তার এমনি তো ওদের বাড়ি তো প্রতিদিন যাই, প্রত্যেক দিন ওদের বাড়ি যাই, কথা হয়। যখন সবার সামনে থাকে তখন তো আর রোমান্টিক কোনো কথা হয় না, তখন এমনি।
মামলাটা কি হলো?
ওই মামলাটা, ওই মামলাটা তো জমি জমা সংক্রান্ত, শেষ হয়ে গেল কিছুদিন পর। আমগাছটা আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম, আমরা কেটেও নিয়ে আসলাম। তো আমার আব্বার একটা মোবাইল ছিল, রাত্রিবেলা ওই যে সময় আব্বা ঘুমায় পড়তো, ওর শীতানের থেকে ওই মোবাইলটা নিয়ে আসতাম। আর আমার একটা মোবাইল ছিল, টাকা ভরতাম, টাকা ভরে আসতে ওকে বলতাম যে ঠিক আছে 11টায় যাবো, কিন্তু ওইভাবে কথা বলা যাবে না, আমি যাই, তোমার কাছে তো মোবাইল নাই কোনো, তাহলে আমি যে আব্বার মোবাইলটা তোমাকে দিয়ে আসবো, শুধু শুধু দিয়ে আসবো, দিয়ে এসে আমি চলে আসবো, আর দূর থেকে কথা বলবো। তো যে মোবাইলটা ওর কাছে দিয়ে আসতাম, আর আমি চলে আসতাম মাঠের ভিতরে, দূরে কোথাও নিলিবিলি জায়গায়, ও মোবাইল থেকে কথা বলতো এই রুমের ভিতরে, আমি ওর কথা শেষ হলে বলতাম ঠিক আছে কথা শেষ, তো এখন তুমি মোবাইলটা নিয়ে একটু দাঁড়াও, আমি শুধু যাবো আর আসবো। আমি মোবাইলটা নিয়ে আসতাম, যে খুব ভালোই যাচ্ছিল।
ভূতের ভয় ডর তখন কিছু ছিল না?
কিছুই ছিল না, ভূত কি জিনিস, সাপ কি জিনিস, এগুলোর ভয় টয় কিছু লাগতো না। এই যখন এই রোমান্টিক দিনগুলো যাচ্ছিল তখন মনে খুব ফুর্তি ছিল, খুব আনন্দ ছিল, ভালো লাগতো,
পুরো দুনিয়াটাই সুন্দর,
অনেক সুন্দর লাগতো, ভালো লাগে জ্যোৎস্না দেখতে, ভালো লাগতো রাত্রিবেলা ঘুরে আসতে, এরকম শুধু রাতটাকে ভালো লাগতো, রাতটা বেশি কথা বলতাম, রাতটা খুব ভালো লাগতো আমার কাছে। আমার জ্যোৎস্না রাত দেখলেই আমার মন চায় যে আমি বাইরে খালি চাঁদ দেখি, ঘুরে বাড়ি বার দিয়ে। তো আমাকে একটা দিন একটা কাহিনী হলো কি, যে আমি রাত্রে হঠাৎ করে ঘুমিয়ে গেছি, তো আমি উঠছি, তো আমার এই জানালার আলো দিয়ে একবার আমি যে খাটটা ঘুমাচ্ছি অর্ধেক পর্যন্ত জ্যোৎস্না চলে গেছে। তো আমি উঠে অবাক যে অর্ধেক আলো হয়ে গেছে বিছানাটা, তো দেখে আমি আর লোক সামলাইতে পারিনি, এখন বাইরে যাইতে হবে, আমি দরজা খুলে বাইরে গেছি। বাইরে যে পাশের যে একটা ফাঁকা জায়গা পাট ছিল, ওখানে কেটে ফেলাইছে পাটটা, তো ওইখানে আমি গেছি, ওইখানে যে ওই পাটের ভর দিয়েছি, আর কোনো ঘুরতেছি আর একটা গান গাচ্ছি গুনগুন করে, খুব মনে খুব আনন্দ, হ্যাঁ গান গাচ্ছি। তো আমার আব্বা এই সময় বের হয়েছে রাত্রে, হয়তো প্রকৃতির ডাকে সারা দিয়ে বের হয়েছে, তো বের হলে উনি ওটা দেখছে যে কি ব্যাপার, ওখানে কে ঘুরে বেড়ায়, মনে করছে চোর টোর হবে আমাদের এলাকায়, বলছি তো আমি চোর চুরি হয় অনেক। তো উনি ঘরে গেছে, ঘরে যেয়ে লাঠি আনছে, বড় একটা লাঠি আনে, তো একটা পাশে একটা ঝোপ ছিল, আমি ঘুরে ঘুরে ঝোপের কিনার দিয়ে যাচ্ছি, আবার ঘুরতেছি আর গানটা গাচ্ছি মনের সুখে। তো বাবা ওই ঝোপের কিনার দিয়ে লাঠিটা একেবারে পজিশন মতো রেখে দাঁড়ায় আছে, আমি যখন ঘুরে ঝোপের কিনার আসছি, তো বলছে এই কিরা রে, লাঠি একেবারে আমার মাথার উপরে, কে রে? তা আমি বলতেছি আব্বা আমি। তার কাছে কি দেখ এত রাত্রি কত বাজে জানিস, এত রাত্রে এখানে আসছিস, ঘুম হচ্ছে না তো, ভালো লাগতেছে না, ঘরে যা। তা আমি ঘরে চলে আসলাম, দিনগুলো আমার খুব ভালোই কাটছিল। এসএসসি পরীক্ষা হলো, এসএসসি পরীক্ষাতে আমি ভালো হলো না, ইংলিশে ক্রস আসলো,
ইংলিশে
2007 জানুয়ারির 31 তারিখ। এই দিনকে সকালবেলা ওই বৃষ্টিদের গরুতি পাশের বাড়ির জাহাঙ্গীর নাম করে একটা লোক ছিল, তাদের কলাই খাইছে, বৃষ্টির ভাই একটা বিদেশের আসছে, তিনটা ভাই বিদেশে তো মানে না কোনো কিছু, অহংকার ভিতরে অনেক, কলাই খাইছে, কলাই খালি সে একটু গালাগালি করছে, করলে ও আবার যায় তাকে একটা থাপ্পড় মারছে।
কে কাকে থাপ্পড় মেরেছে?
মানে গরু তো কলাই খাইছে, তারপর ওই জমিওয়ালাকে একটা থাপ্পড় মারছে।
কে মেরেছে?
এই বৃষ্টির ভাই।
ওকে,
থাপ্পড় মারলে তারা বাড়ি চলে গেছে, বাড়ি যেয়ে তারা ওই রকম গুছায় গাছে আইসে, গ্রামের লোকজন, তো গ্রামের লোকজনের সব টাকা একটু করে দিয়েছে, গ্যাঞ্জামটা হয় নাই, কিন্তু তাদের ক্ষোভটা রয়ে গেছে কিন্তু যে আমি একটা থাপ্পড় খাইছি। তো ওই দিন রাত্রে বৃষ্টির বাবা বাজার থেকে আসতেছে, ব্রিজের গুড়ায় কলা গাছ আছে, কিছু কলা গাছের ভিতর ওরা আর কি বসে আছে, ওই যে ওই জাহাঙ্গীররা যাদেরকে থাপ্পড় মারল ওরা কয়েকজন বসে আছে। যখন ওর বাবা বৃষ্টির বাবা সাইকেল নিয়ে যখন ওই ব্রিজের উপরে উঠছে, তখন নাকি কয়েকজন মিলে বৃষ্টির আব্বাকে অনেক মারছে। ওরা আবার কয়েকজন হচ্ছে বৃষ্টির ভাই, বৃষ্টির কাকা, তারপরে সবাই মিলে টিলে যায় এক জায়গায় বসে আছে যে ওরা কোন দিক দিয়ে যাবে বাড়ি, ওদের গ্রাম তো আলাদা গ্রাম, তো ওইখানে মাঠের ভিতরে হয়তো তুমুল গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম সোর শব্দ, বিশাল সোর শব্দ শোনা যাচ্ছে গ্রামে, হ্যাঁ হইহুল্লা লেগে গেছে। তারপর আমি বাড়ি থেকে আসছি ওদের বাড়িতে, ওদের বাড়িতে আসতে গ্যাঞ্জাম হয়ে গেছে, ওরা সবাই বাড়িতে চলে আসছে, বৃষ্টির ভাই, বৃষ্টির কাকা, বৃষ্টির বাবা সবাই বাড়িতে চলে আসছে। আমি দেখলাম যে ওই বৃষ্টির বাবারও মারছে, তারপরে কাকারও মাথা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, খুব সাদা গেঞ্জি ভিজে গেছে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আসলে গোষ্ঠীর লোকজন খারাপ লাগতেছে যে এরকম মারছে এদেরকে, তো এরকম সবাই হাসপাতালে চলে গেল। তা আমাকে বৃষ্টির মা বলতেছে কি যে বাবা সবাই তো হাসপাতালে চলে গেল, তা ওই ছোট কাকাদের ঘরে তো একটু থাকিস আসে আজকে, ওর সামনে বলছে, বৃষ্টির সামনে কথা বলছে। তো আমি এখন বাড়িতে চলে আসছি, ভাবতেছি যে ওর সামনে কথাটা বললো, যদি এখন না থাকি তাহলে ও কি ভাববে যে আমাদের এত বড় একটা বিপদ, আমাকে কতটুকু ভালোবাসে যে এই বিপদের দিকে আমার মা ওকে থাকতে বললো, ওই বাড়িতে থাকলো না। তো আমি তারপরে আব্বার কাছে এসে জিজ্ঞেস করলাম যে আব্বা এখন কি যাওয়া যায় কিনা ওদের বাড়িতে, এরকম জাতি বলছে। তা ওদের বাড়ি কয়, হ্যাঁ গ্যাঞ্জাম তো বেশি হয় না, শুনলাম দেখলাম তো ওদেরই মারছে বেশি, কিন্তু গ্যাঞ্জামটা তো হয়েছে অ্যাকচুয়ালি মাঠের ভিতরে, ওখানে তো আর আমরা যাই দেখিনি, ওখানে কি পরিমাণ গ্যাঞ্জাম সেটা আমরা জানি না কিছু, বা কিছু দেখলাম তো ওরাই বেশি মার খাইছে। তো জাতি বলতেছে যাও, গোষ্ঠীর লোকজন এখন কি বলবে। তো আমি একটা বই নিয়ে একটা খাতা নিয়ে গেছি ওদের বাড়িটা, তারপরে ওর বড় কাকাদের বাড়ি, তারপর ওর ছোট কাকাদের বাড়ি। তো ছোট কাকাদের ঘরে আমি যে রয়েছি,
ছোট কাকার ঘরে কেন থাকতে বললো? ছোট কাকাকে মার খেয়েছে?
হ্যাঁ ছোট কাকা মার খেয়েছে, ছোট কাকার মাথা ফেটে গেছে, ছোট কাকা কাকি কাকারে নিয়ে এটি হাসপাতালে চলে গেছে, বাড়িতে ঘরে কেউ নেই। তো আমি ওই ওই ঘরে রয়েছি, ওর ওই কাকা তো ভাই ছিল একটা, বই নিয়ে আমি টেবিল পড়তেছি, রাত 12:30 মতো বাজে, ওদিনকে বুধবার রাত, এই মতো অবস্থায় পুলিশ বাড়ি ফিরে গেছে। আমি পলাচ্ছি না, যে আমি তো এটা করিনি, আমি এটা করিনি, তাহলে আমাকে তো পুলিশ ধরবে না, আমাকে যে বলতে দরজা খুললো, হ্যাঁ আমি দরজা খুলে দিয়েছি, সবাই ভিতরে চেক টেক করে, পুলিশ বেরোয় চলে গেছে, ওই উঠানে চলে গেছে পুলিশ, আমি বসে আছি। তো এখন ওই পুলিশে ওই বাদী যে জাহাঙ্গীর, তাকে জিজ্ঞেস করতেছে ওই বসে আছে ছেলেটা কিনা, হত্যা বলতেছে ওকে ধরেন। তাই সে পুলিশ আমাকে হ্যান্ডকাপ লাগালো। তো হ্যান্ডকাপ লাগালেই তো আমার ভিতরে একটা অহংকার বোধ কাজ করতেছে, অহংকার বোধ কাজ করতেছে এই জন্যই যে দেখলাম যে আমার কাকারাই বেশি মার খেলো, তারাই হাসপাতালে গেল, উল্টো তোরা পুলিশ নিয়ে আসলি। আমি যদি ওই সময় বলি যে ভাই আমি তো মারামারি করি নাই, আমি এদের বাড়ি এমনি থাকতে আসছি, তাহলে কিন্তু আমাকে মনে হয় ছেড়ে দেয় ওই সময়, আমাকে ধরে না। যেহেতু ওরা জানে যে এদের সাথে ওদের, আমি বলছি না জমি জমানে জ্ঞানজাম, এদের সাথে ওদের জ্ঞানজাম, এদের সাথে ভালো মনের দিক দিয়ে মিল নাই। কিন্তু আমি সেটা বলিনি, না না বলবো না, ওর কাছে কি বলবো, এরাই বেশি মার খাইছে। তারপরে পুলিশ নিয়ে আসছে, আসুক।
আপনি কি বললেন?
আমি কিছুই বলিনি, হ্যাঁ ধরে নিয়েছে, আমি কিছুই বলতেছি না, ঠিক আছে। আর এক দিক থেকে কাজ করতেছে যে হ্যাঁ আমি আমি ওকে ভালোবাসি, বৃষ্টিকে ভালোবাসি, আমাকে কতদিন নিয়ে গেলে নয় কি হবে না, আমার না 5 দিন জেলে খাটতে হবে। তবে ও তো বুঝবে যে হ্যাঁ
তার জন্য আমি জেল খাটাচ্ছি,
আমি জেল খাটাছিলাম ওদের বাবার কারণে, আমি জেল খাটলাম।
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। রাত 12টার সংবাদের পর ঠিক 12:06 আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। জীবনের গল্পের যে জায়গাটিতে আমরা রয়েছি সেখানে আছে প্রেম, সেখানে আছে সাসপেন্স, কিন্তু শেষ পর্যন্ত সেটাই কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে দেখার বিষয়। আজকে অদ্ভুত সুন্দর একটা জীবনের গল্প, এবং এই জীবনের গল্প আমাদেরকে শেখাবে অদ্ভুত কিছু মোরাল লেসন, সেটা আমরা শেষে কি আবিষ্কার করব। তবে তার আগে বলতে চাই যে হ্যালো 8920 কোন একটি জীবনের গল্প শুনে আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকেন বা কাউকে যদি ভালো কাজ উৎসাহিত করে থাকেন, তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন আপনি কি ভালো কাজ করেছেন এবং কার জীবনের গল্প শুনে সে কাজটি আপনি করেছেন, এবং আপনার কথাগুলো আমরা হ্যালো 8920 তে প্রচার করতে চাই অনুষ্ঠানের শুরুতেই। আমাদেরকে যেটা করতে হবে, ফোন করে বলতে হবে কি ভালো কাজ করেছেন এবং কার জীবনের গল্প শুনে আপনি ভালো কাজ করেছেন। ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলি 9115668। ঠিক 12:06 ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসাব আছে।
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
ঘড়ি দেখ কয়টা বাজে হিসাব আছে।
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে। ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল Close Up।
Close Up presents Hello 8920, Close Up, the closer the better।
প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসলাম আবারও সংবাদের পর ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন ইমরুলকে তার জীবনের গল্পে। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা লাবিব, খালিদ, লোবান এবং আরজে শাকিল। আর ইমরুলকে দেখতে চাইলে, ইমরুলকে কোনো প্রশ্ন করার থাকলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরও একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনের গল্প আমাদের এখানে বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন আমাদের হ্যালো 8920 নাম্বারে 9115668 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ ইমরুল, যেখানটাতে আমরা ছিলাম যে আপনাকে ধরে নিয়ে গেল এবং আপনি চুপচাপ আছেন, আপনি কিছুই বলছেন না।
জি জি, তো ধরে নিয়ে যখন বৃষ্টির বাড়ির উপর দিয়ে যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন বৃষ্টি বলতেছে যে আপনারা ওকে নিয়ে যাচ্ছেন কেন, ও তো আর গ্যাঞ্জাম করেনি, ও তো আর মারামারি করেনি, ওকে নিয়ে যাচ্ছেন, ও তো থাকতে আসছে এই বাড়িতে, ও তার গ্যাঞ্জাম করেন, ওকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কে কার কথা শোনে। হ্যাঁ, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, ও কাঁদতে কাঁদতে অনেক দূর পর্যন্ত গেল, রাস্তা পর্যন্ত গেল। তো যখন থানাতে আসলাম তখন ওই একটা পুলিশ বলতেছিল যে ডেড বডিটা কোথায়।
মাই গড,
তো আমি চিন্তা করতেছি ব্যাপার কি, ডেড বডি কোথায় কি বলে, শুনলাম যে একজন লোক মারা গেছে।
হু,
তো তখন মানে আমার পৃথিবীটাই যেন অন্যরকম হয়ে যাচ্ছে। তো রাতটা কিভাবে কাটলো আমি জানি না, সকালে লোকজন আসলো অনেক, লোকজন এসে বলতেছে কি আর একজন মারা গেছে, দুইজন মারা গেছে। তো আসলে আমি তো কাউকে বোঝাতে পারছি না, আমি যে কাউকে বলবো, ডেকে বলবো যে আমি তো এই অপরাধটা করিনি, আমি তো শুধু শুধু এখানে থাকতে আসছি, এটার সাথে জড়াই গেছি, কিন্তু আমার কথা কে কার কথা শোনে ও সময়।
পরিস্থিতি
মানে কি, যে কি অবস্থা, লোকজন ভরে গেছে, কান্না কাটি, থানায় দুটো লাশ এক জায়গায় শোয়ে রাখছে, মানে একটা বিশাল অবস্থা, আমাদের কোন লোক ওখানে ঢুকতে পারতেছে না।
মানে আপনার আব্বা ঠাব্বা কারোর সাথে দেখা হয়নি?
কার সাথে দেখা তো দূরে থাক, ওরাও আসলে ওদের কেউ ধরবে, এরকম একটা পরিস্থিতি।
ও
মানে যে আসবে তাকে ধরবে, এরকম পরিস্থিতি। কেউ তো ভয়তে আসতেছে না ওই জায়গায়, কারোর কাছে বলতেও পারতেছি না কথাটা, কষ্টের
ভেতর দিয়ে।
ধরা হয়েছিল তখন ওর বড় কাকারা, ওর বড় কাকা, ওর একটা চাচাতো ভাই, কাকাতো ভাই ছিল বড় কাকার ছোট ছেলে, সে আর যে ঘরে ছিলাম আমি, ওই ওই ছোট কাকা তো হাসপাতালে, আর ওই ছোট কাকার একটা ছেলে ছিল ওই ঘরের থেকে, হ্যাঁ ওকে ধরছে। আর
বৃষ্টির কাউকে ধরে নাই,
কিন্তু বৃষ্টি দেওয়ার একটা কাজের লোক ছিল, তাকে ধরছে।
আলটিমেটলি থাপ্পড়টা মেরেছিল বৃষ্টির কোন এক ভাই, তাই তো?
হ্যাঁ, বৃষ্টির কোন এক ভাই। গ্যাঞ্জামটা মূলত বৃষ্টিদের নিয়ে,
বৃষ্টিদের ভাই যারা বিদেশে থাকতো,
ওদেরকে নিয়ে,
কিন্তু চলে গেছে অন্যদিকে।
হ্যাঁ, চলে গেছে অন্যদিকে।
ওকে, খুনের জায়গাটা আমরা যেতে চাই, খুন কে হয়েছে, আমি ধারাবাহিকভাবে শুনতে চাই। হ্যাঁ, তারপরে
শুনলাম যে হ্যাঁ দুটো খুন হয়ে গেছে। এখন যখন বেলা দশটা বাজে তখন শুনলাম যে আরেকটা মারা গেছে, তিনটা মারা গেছে। যত মানে সময় যাচ্ছে ততটা খারাপ সংবাদ আসছে, ততটা খারাপ আসছে, কি হচ্ছে এগুলো আমি কাউকে বলতে পারছি না। তো যা হোক, তারপরে দুপুরে শুনলাম যে না, তিনটা মারা যায়নি, দুইজন মারা গেছে অলরেডি, লাশ চলে আসছে এখানে, আর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেও মানে
যে কোনো মুহূর্তে মারা যেতে পারে,
মারা যেতে পারে।
কখন জানলেন যে লাশগুলো আসলে কাদের?
লাশগুলো হচ্ছে ওই যে যারা গ্রামের, ওই গ্রামের লোক, তারা আপন দুই ভাই, তাও
যাদের গরু ছিল এখানে।
হ্যাঁ, যাদের গরু ছিল তারাই।
বৃষ্টিদের পক্ষে কেউ মারা যায়নি।
আর ঘটনা স্থলে তো আমি ছিলাম না,
কি হয়েছে কিছু জানি না।
যদি আমি শুধু জানতাম ওই স্থানে তো থাকতাম, তাহলে আমি দেখতাম যে মারামারিটা কিরকম হয়েছে, আমি বুঝতাম, তাহলে তো আর ওই বাড়ি আমি থাকতাম না, জীবনও থাকতাম না কখনো, আমার নিজের বাড়িতে আমি থাকতাম না। যেরকম মারামারি হয়েছে এখানে, একজন মানুষ
গ্রাম ফাঁকা হয়ে যায়,
গ্রাম ফাঁকা হয়ে যায়। তো আমি তো দেখছি যে না, ওরা এসে বলতেছে কি যে আমরাই বেশি মার খাইছি, দেখলাম আমার কাকার মাথা ফাটা, শুনতেছি একজন এসে বলতেছে কি যে বোঝবা এবার ফাঁসি হবে, আর একজন এসে বলতেছে কি যে মায়ের হাট গুটি ফাটাই ফেলবে, বিভিন্ন ধরনের বিভিন্ন ভয় ওদের পক্ষের লোকজন এসে বলতেছে, কিন্তু আমাদের পক্ষে তো লোক কেউ আসতে পারতেছে না ওখানে, যা বলার ওদের পক্ষ থেকে একঘেয়ে ভাবে বলতেছে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি এটা অপরাধ করিনি। কাউকে ডাক দিলে কেউ কথাই বলে না আমার সাথে, বুঝবা খালি দূর থেকে এসে বলে বুঝবা, এবার জ্বালা ডাকাকে বলে মানুষ মারছ, এরকম বলে। তো আসলে খুব কষ্ট লাগতেছে যে আমি, আমার কথাটা কেউ শোনে না। তো তারপরে ওখান থেকে পরের দিন সকালে আমাকে চালান করে দিল ফরিদপুর জেলখানায়। যখন আমি জেলখানায় আসতেছিলাম তখন আমাকে বাধা হয়েছে পাশে হাত দিয়ে, গরু যেরকম বাঁধে ওরকম সুন্দর করে আগে হ্যান্ডকাপ লাগানো, তারপরে পিঠমোড়া দিয়ে বাঁধা, এরকম গাড়ির উপরে উঠানো হয়েছে সবাইকে, পাঁচজন আমরা ছিলাম, পাঁচজনকে উঠানো হয়েছে এরকম। তো এখান থেকে গাড়িতে নিয়ে আসতে, যখন মাঝপথে আসছি গাড়িটা, তখন দেখলাম আমার একসাথে প্রাইভেট পড়তাম আমার বন্ধুরা, তাকায় রয়েছে আমার দিকে, কিন্তু আসলে আমি ওদের দিকে তাকাতেই পারছি না। আমি এই কথাটাই কাউকে বোঝাতে পারছি না যে আমি অপরাধ করিনি, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা আমাকে দেখতেছে, যারা আমাকে, তারা আসলে ধিক্কার দিচ্ছে যে এরা দুজন মানুষ মেরে ফেলছে, এরাই সেই লোক, এই সেই খুনি আসামি যাচ্ছে, কিন্তু আমি যে খুন করিনি এটা আমি কাউকে বোঝাতে পারছি না, যে আমি এটা করিনি, আমাকে শুধু শুধু নিচ্ছে। তো আমাকে নিয়ে গেল ফরিদপুর জেলখানায় আনলো, জেলখানার ভিতরে ঢুকানোর আগে একটা গারদখানা আছে ওইখানে আনে। তো ওখানে সিচুয়েশনটা এরকম যে একটা রুম, বড় একটা রুম, ওখানে আনছে, ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই, পায়খানা প্রসাবের যে টয়লেটটা ওটা ভরে ওই পানিগুলো সারা রুম ভরে গেছে, ঠিক আছে, বিশ্রী গন্ধ, আর কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই, সব জায়গায় পানি। আমি মনে করছি যে এইখানেই মনে থাকতে হবে, এইটাই মনে হয় জেল, জেলে কখনো যায়নি, জেলের অভিজ্ঞতা তো নাই। তো এখানে আমার এত কান্না করতেছে আমি যে আমি এখানে, এখানে মানুষ কি থাকে, এখানে মানুষ থাকা যায়? তো দাঁড়ায় আসতে এর ভিতর দেখলাম কি যে একটা লোক বাথরুমে বসে বসে দেখি মোবাইলে কথা বলতেছে উনি। তো আমি যাই বললাম যে আমাকে একটু কথা বলতে দেন না, বলতেছে ঠিক আছে তুমি কাউকে বলো না। তো আমি আব্বাকে ফোন দিলাম, বলতে আব্বা এই পরিস্থিতি, এখানে কি মানুষ থাকে? তো বলতেছে বাবা একটু কষ্ট করে থাকো, আমি তো আসি বেঁচে, সমস্যা না, আমি দেখবো কোনো সমস্যা নাই, তুমি ধর করো নাই, আমি জানি তুমি নির্দোষ। তো ওখান থেকে সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হলো জেলখানায়। জেলখানার ভিতরে আমাকে ঢুকায় দিল, যে ওখানে দেখলাম যে 120-130 জন লোক এরকম গাদাগাদি করে শোয়ানো। ইলিশ মাছ যেরকম চারটা বলে থাকে ওইভাবে, মানে ওখান থেকে আপনি উঠলে আর বসতে পারবেন না, ওখান থেকে ওইটা প্রসাব করতে গেছেন, আসে দেখেন জায়গাটা বুক হয়ে গেছে, আপনার দাঁড়ায় থাকতে হবে সারা রাত, এরকম পরিস্থিতিটা। তো এখানে ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। তো এখানে গেলে অর্জনী দিল হচ্ছে খিচুড়ি, ভাই আমি ওটা খাচ্ছি, ওটা আমার কাছে এত ভালো লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো খাবার আমি খাচ্ছি, ওটা হচ্ছে গন্ধ পুষে গেছে, তারপরেও মনে হচ্ছে আমার পৃথিবী আমি সবচেয়ে ভালো খাবার খাচ্ছি,
মানে এত ক্ষুধার্ত,
এত ক্ষুধার্ত আমি। খাওয়ার পর আমাকে শুতে দেওয়া হলো এরকম কম্বল বিছায়, প্রচুর ময়লা, বালি, ধুলা এগুলো ভরা ওর ভিতরে, ওর ভিতরে শুলে ওটা লাগলেই গদরে যেখানে লাগবে ওখানে ঘা হবে আপনার, চুলকানি হবে, এরকম পরিস্থিতি। মানে 100 বছর আগের পুরানো কম্বল,
জীবনে ধয়নি কোনোদিন,
জীবনে মনে হয় ধয়নি কোনোদিন ওরকম। তো একজন এসে বলতেছে কি তুমি তো এখানে এগুলো লাগলে কিন্তু গতরে ঘা হবে। তো একটা গামছা ছিল, ওই গামছাটা বিছাই আমি কোন রকম শুইছি ওখানে। তো শোয়ার পর এখন একজন এসে জিজ্ঞেস করে কি মামলা নিয়ে আসছো? তা বলতেছে কি আমার তো মার্ডার মামলা। তা কাছে সাবাস সাবাস, গতের হাত ধরে সাবাস, মার্ডার করে আসছো, সুন্দর, হ্যাঁ সুন্দর থাকো, তুমি মার্ডার করে আসছো না না করে? আমি ভাই আমি তো মার্ডার করিনি, আমি তো জানি না কিছু। তা বলছে না কি মার্ডার করে আসতে হবে, এখানে যারা আসে মার্ডার করে আসতে হবে, মানে যারা ওইখানে বড় ধরনের কেস নিয়ে যায় তারা ভালো, চুরি টুরি কেউ নিয়ে গেলে ওদেরকে মারে ধরে, চোর আসছে মারে। তো এরকম
মানে ওদের কাছে প্রেস্টিজ হচ্ছে হলো যত বড় অপরাধ করে যেতে পারবে তত বড় প্রেস্টিজ ওইখানে,
তার মূল্য তত বেশি। তো ওইখানে সকালবেলা কেস্টেবিলি নিয়ে যাওয়া হলো। তো আমি তো পরীক্ষা দিব, সুপারভাইজ যখন হলো তখন বললাম যে স্যার আমি ধরুন পরীক্ষা দিব, তো ওই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যাবে কিনা? তো বললো কি যে ঠিক আছে তুমি টেনশন করো না, কোনো সমস্যা নাই। সকালে ভোর হয়েছে, সকালে একটা রুটি খাইতে দিছে, রুটিটা মোটা করে বানানো, ওর ভিতরে কেড়ি পোক টোক আছে ওর ভিতরে, মোটা সে মানে সেকা হয় না রুটিটা, কাঁচা। তো ওটা দাঁড়ায় দাঁড়ায় আমি ওটা নিয়ে হাতে নিয়ে কাঁদতেছি একা, তো উপায় নেই তো কোনো, ওই তো খাবার। একজন এসে একটু গুড় দিল, কিভাবে একটা নখ গুড়ির ভিতরে ঢুকে দিল, একটু টান দিয়ে বের করলো, ওই নগে যেটুকু গুড় লাগলো একটা নখ ওইটুকু মুছে দিল রুটিতে, এটা হচ্ছে গুড়। তো দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি আর কাঁদতেছি। তো দুপুর হলো, দুপুরের সময় আমাকে ভাত দিল। তো যে ভাতটা আসলে ওটা হয় না, একজনের খাওয়া যায় না, যেটা বরাদ্দ আছে সেটা যদি দেয় তাহলে সমস্যা নাই, কিন্তু দেওয়ার সময় ওই অর্ধেক দেয়, ওটা খেলাম দুপুরে, পেট ভরল না। 5টার সময় আমাকে বললো কি যে তোমাকে অন্য ওয়ার্ডে চলে যেতে হবে। তো আমি সেই 3 নম্বর ওয়ার্ডে গেলাম। তো এক হাতে 3টা কম্বল, এক হাতে একটা প্লেট, একটা বাটি, এই নিয়ে আমি 3 নম্বর ওয়ার্ডে উঠলাম। তো এর ভিতরে আমার বাড়ির থেকে দেখা করে আমার জন্য ওই চিড়ে গুড় এগুলো দিয়ে আসছে। তো খুব ক্ষুধার্ত, ওইগুলো আমি এক হাতে নিয়ে খাচ্ছি, চিড়ে মুড়ি খাচ্ছি, তার এক জায়গায় কম্বল রাখছি। এখন যেখানে যাই ওখানে বসি, একজন এসে বলে ওট ওট এখানে বসছিস, খাচ্ছি, আরেক জায়গায় যাই সেখানে ওরকম বলে। তো আমাকে কোথাও বসতে দেয় না, যেখানে বসি সেখান থেকে বলে ওট ওট। তো আমি এক পাশে দাঁড়ায় দাঁড়ায় জানলা ধরে কাঁদতেছি, কি হয়ে গেল আমার লাইফটা, কোথায় আসলাম আমি? তো আমাদের ওইখানে ওই বলমারি একটা ছেলে ছিল, তো সে আমাকে ডাক দিছে কামরুল নাম করে। তো সে আমাকে বললো ঠিক আছে তুমি এখানে বসে খাও। তো ওর কাছে থাকলে ওর কাছ থেকে ভাত কিনে কিনে খাইতাম রাত্রেবেলা, ও কোথা থেকে ভাত কিনে আনতো ওইটা আমাকে রাত্রেবেলা দিত। তো এইভাবে কাটতেছিল। 2 দিন পর বাড়ি থেকে খবর গেছে যে আমার আব্বাকেও গ্রেপ্তার করছে। আমার আব্বাও গ্রেপ্তার। তো এখন আমি চিন্তা করতেছি যে বাড়িতে তো কেউ নাই, এখন বাড়িতে তালা টালা দিয়ে সব বাড়িতে, গ্রামে কোনো লোক নাই, আমাদের একটা ব্লক আছে, একটু ধান লাগানো আছে, আমার একটা বোন রয়েছে বাড়িতে, বিয়ের উপযুক্ত একটা বোন, আমার ওকে নিয়ে বেশি চিন্তা হতো সবসময়। আব্বাকে গ্রেপ্তার করছে, তো আমি আরো শুনে আপসেট হয়ে পড়লাম। তো একদিন পরে আব্বা ভিতরে চলে আসলো, আমি গেলে আব্বা তো জলায় ধরে আমাকে খুব কান্নাকাটি করতেছে যে কি হয়ে গেল ইমরুল, এখন কি হবে, কি হবে, কিভাবে বাঁচবো। আব্বা ওনার সে সময় 80 বছর বয়স, উনি ভালোভাবে চলতে পারে না। তো আমি ওনাকে গোসল করাতাম, নিয়ে যেতাম গোসল করতে, গোসল টোসল করা দিতাম, মুছাই দিতাম, আবার নিয়ে আসতাম ওয়ার্ডে, উনি এক ওয়ার্ডে আমি এক ওয়ার্ডে, এরকম দিনগুলো কাটতেছিল। তো এক সময় জামিন ধরলো কয়েকবার, জজকোর্টে জামিন দেয় না, ডিস্ট্রিক্ট জজ যে সে ভিতরে গেলো, আব্বা আর কি নালিশ করলো যে আমি অনেক বয়স্ক, আমাকে তো স্যার আমি তো জামিন পাই, তো ঠিক আছে আপনি এরপর জামিন ধরেন, জামিন দিয়ে দেবো। 6 মাসের সময় ওনার জামিন হয়ে গেল, যেদিন চলে যাবে উনি তাদেরকে গেট পর্যন্ত আব্বার এগিয়ে দিয়ে আসতেছে। তো আব্বা খুব কান্নাকাটি করতেছে যে বাবা এখন যদি এরকম হতো যে আমার জামিনটা তোকে দেওয়া যাবে তাহলে আমি থাকতাম, তোকে আমি বের করে দিতাম বাবা, তুই চিন্তা করিস না, আমি যখন যাচ্ছি তখন তোর একটা ব্যবস্থা হবে আল্লাহর রহমতে। তো আব্বা চলে গেছে, তারপর আমার কাছে খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব নিজেকে হালকা মনে হচ্ছে যে আমার আব্বা বুড়ো মুরব্বী মানুষ, সে তো বের হয়েছে, আমি আমার জেল খাটার বয়স আছে, আমি এখন জেল খাটি কোনো সমস্যা নাই, কিন্তু আমার আব্বা মুরব্বী মানুষ, ওনার তো জেল খাটার বয়স নেই। কয়েকদিন পর ঈদ আসলো, ঈদের সময় রোজার ঈদ, ঈদের দিন, তো আমি স্লিপ আসছে, আমি গেছি আব্বার কাছে। তো আমি দেখলাম যে আব্বা ওই মুরব্বী মানুষ চোখে কম দেখে, লোকের ভিড়ে প্রচুর লোক, আমি দেখতেছি যে উনি ওইখানে ডাকাডাকি করতেছে। আমি বলতেছি আব্বা আব্বা আমি এই যে, উনি তাকাচ্ছে না আমার দিকে, উনি এরকম খুঁজে বেড়াচ্ছে চোখে কম দেখে। তো এক সময় দেখা হলো, তো আমি আব্বাকে বললাম আব্বা তুই এখন কেন আসছেন, এখন কি দরকার ছিল আসা? আমি বলছিলাম না যে এখন এর ভিতরে আসেন না। তো বলতেছে বাবা সকালে ভোরে মুরগি জব করে রান্না করছি নিজের হাতে, সিমাই রান্না করছি, আমি এখন এক গ্লাস পানিও খাইনি, আমি তোকে বাবা খাওয়াবো এখন, তারপরে আমি বাড়ি যেয়ে খাবো। আমার বাবার স্মৃতি আমার এখনো মনে পড়ে এখানে, বাবা আমি তোকে খাওয়াই তারপরে খাবো, আমি কিভাবে মুখে দেবো, তুই নাই তোর মাটা বেঁচে নেই, বাবা তুই খা, তুই খাবি তারপরে আমি বাড়ি যেয়ে খাবো সবকিছু। আব্বা চলে গেল, কয়েকদিন পর হাইকোর্টে নিয়ে গেল মামলাটা। হাইকোর্টে আমার বড় ভাই যিনি মোহাম্মদ ইকবাল হোসেন, উনি হাইকোর্টে মামলা নিয়ে গেল, হাইকোর্টে এক ব্যারিস্টারের কাছে দিল। অনেক দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ির পর আমার জামিন হলো।
কত বছর পর জামিন হলো?
জামিন হলো 16 মাস 16 দিন পর।
আপনি এই সময়টাতে পরীক্ষার কি হয়েছে?
পরীক্ষা দিয়েছি আমি ওর ভিতরেই।
পরীক্ষার রেজাল্ট কি হয়েছিল?
পরীক্ষার রেজাল্ট ভালো হয় নাই,
আমাকে
পড়তে দিত না। হ্যাঁ আমাকে পড়তে দিত না, আমি পড়তে বসছি, একজন এসে বলতে তাস খেলবো, এই পড়ালেখা জেলখানায় পড়ালেখা করতে আসছিস না।
এই সময়টাতে কি বৃষ্টির সঙ্গে আপনার দেখা হতো?
যখন ভিতরে গেলাম 15 দিন পর ও দেখা করতে আসলো, অনেক কান্নাকাটি করলো। লাস্টের দিকে 6 মাস ওর সাথে আমার কোনো দেখা নেই। তো ওই 6 মাস আমি কি ওকে খুব মিস করতাম, খুব মনে করতাম ওর কথা। তো এই যে মাঝে মাঝে দেখতে আসতো, যখন কোর্ট পড়তো তখন আসতো, আমি চিঠি লিখে নিয়ে যেতাম কোর্টের সময়। ওর মা আসতো সাথে, ওর মার সাথে সামনে কথা বলতেছি কিন্তু হাত উপর দিয়ে ওর চিঠি এনে দিত হাত দিয়ে, আমি আবার ওকে চিঠি দিতাম।
ওই চিঠিগুলো কি করতেন? সারাদিন বসে বসে পড়তাম,
ওই চিঠিগুলো ভিতরে দিয়ে পড়তাম খুব। তাও চিঠি দেখলে তো সমস্যা, সব চিঠি দেখলে সমস্যা, খুব লুকায় পড়তে হতো।
লিখতেন কিভাবে?
লিখতাম ওই যে ওই তো রাইটারের কাছ থেকে কলম টলম অনেক ই করে আনতাম, যে ভাই দেন ঘুষটুর দিয়ে টি এক প্যাকেট গোল্ড সিগার দিবেন, ভাই একটা কলম দেন একটু কাগজ।
কি থাকতো ওই চিঠিতে আপনার কথাগুলো? কি থাকতো? কারণ আপনি তো প্রচুর কষ্টে থাকতেন, এই জন্য জিজ্ঞেস করতাম।
হ্যাঁ জেলখানার যত কষ্টের কথা আছে সবগুলো বলতাম, যে তুমি আমাকে ভুলে যাও না, দেখা কষ্টের মধ্যে আসি তবু আমি তোমার কথা চাই আসি, তুমি ভালো থাকো, আমার কথা মনে রেখো।
ওকে জামিন পেলেন, তারপর?
তারপরে জামিন হলো, তখন যখন বাড়িতে গেলাম তখন রাত্রি হয়ে গেছে, সকাল হলো। আমার তো বারবার ওর কথা মনে পড়ছে, কখন ওকে দেখবো আমি। সকালে আমি গেছি ওদের বাড়িতে, তো দেখলাম যে ও তরকারি কুটতেছিল। তো ওর মার সাথে কথা বললাম, সবার সাথে কথা বললাম, তারপর ওর সাথে দেখা হলো। তো আমাকে দেখেই কেঁদে দিছে, মানে ওর চোখে মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতকাল ধরে শুধু আমার জন্যই অপেক্ষা করছে। ওদিকে তাকাই এটা বুঝতে পারছি আমি যে ও শুধু আমাকেই চাচ্ছে। তা বলতেছে যে জামিন হয়েছে আপনার, যদি কেউ খুশি হয়ে থাকে পৃথিবীতে তাহলে সেটা হচ্ছে আমি। পৃথিবীর মধ্যে যদি কেউ আপনার জামিনের কথা শুনে খুশি হয় সেটা হচ্ছে আমি। পরের দিন সকালবেলা কাপড় চুপড় ধুচ্ছিলাম, ও আসছে আমাদের বাড়ি থেকে, তো আসছে, তা বলতেছে কি ব্যাপার কাপড় চুপড় ধোয়ার কেউ নেই? তা আমি তো কচ্ছি আমার কে আছে, মা নেই, কেউ নেই, তো আমার আমাকেই ধুতে হবে। তারপর ঠিক আছে, তা আমি চলে আসি, আমি বউ হয়ে চলে আসি বাড়িতে, আমি ঠিক আছে আইসো। পরের দিন একটা সুন্দর একটা শাড়ি পরছে, শাড়ি পরে আমি বাড়িতে ঘুমায় আছি, আমার রুমের ভিতরে ঘুমায় আছি, তো আসছে, তো আসে আর সরাসরি আমার রুমে চলে গেছে। আমাদের বাড়ি তো ফাঁকা বাড়ি, কেউ নেই, ভাবি আছে শুধু, তো আমার রুমে চলে গেছে, বলতেছে কি যে আমি চলে আসছি, তুমি না বলছিলে কালকে আমি, আমাকে চলে আসতে একটা শাড়ি পরছি কত সুন্দর, আমাকে অনেক সুন্দর লাগতেছে না? তাহলে অনেক সুন্দর লাগতেছে তোমাকে আজকে, তাকে আমি চলে আসছি, আমি আর যাবো না। তার মধ্যে তুমি কি পাগল হয়েছ? তা বলতেছে ওঠো, তা আমি উঠছি দাঁড়াইছি, তোমাকে একটু আদর করবো। তো অ্যাট ফার্স্ট ও আমাকে একটা কিস দেয়, কপালে তুলে একটা কিস দেয়, আমি একটা কিস দিই। তো তারপরে বলতেছে চলো আমাকে একে দিয়ে আসো বাড়িতে, তো ওকে বাড়িতে দিয়ে আসলাম। এরকম মানে সম্পর্কটা এত গভীর, যদি সকালে আমি দেখা না করতাম, শুধু বিকালে যে দেখা করছি, যত কাজ থাক দৌড়ে চলে আসতো আমার কাছে। ওই যে ঢেঁকিতে ধান বানে না, আমি একদিন বিকালে গেছি চাউল করতেছ, ওর মা আরো চাউল করতেছে, তো চাউল টাউল ফেলাই দিয়ে দৌড়ে চলে আসছে বাইরে। হ্যাঁ উঠানের পর দাঁড়ায় আমাকে আসে বলতেছে কি যে তুমি সকালে আমার না দেখে থাকতে পারলে, সেই কালকে বিকালে দেখছি আর সকালে তুমি আসো নাই, কেন আসো নাই? কয়ে ফেল ফেল করে কানতেছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়তেছে। ও যে আমার জন্য কত জল ফেলেছে, চোখের জল কত, শুধু শুধু আমার যে কি হয়েছে, আমি তো আসি এখানে, আমি তো সকালে আসি নাই, এখন আসছি।
ওই জল যদি পদ্মায় পড়তো পদ্মার পানি কমতো না, ব্যাপারটা এরকম ছিল।
তো
অবস্থাটা অনেক হালকা করার জন্য চেষ্টা করছি, অনেক গুরু গম্ভীর হয়ে গেছে। হ্যাঁ বলো।
তো এখন আমি বললাম কি যে কি হয়েছে, কিছুই তো হয় নাই, সমস্যা কি, আমি তো আছি তোমার কাছে। তো হঠাৎ করে আমাকে বলতেছে ঠিক আছে তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো, তুমি আমাকে কখনো ভুলে যাবে না, একটু বলো না। তো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম হ্যাঁ তোমাকে আমি তোমাকে আমি কখনো ভুলে যাবো না, আমি তোমাকে ভালোবাসি, বেশি ভালোবাসি, তোমাকে জড়ায় ধরে বলতেছে, জড়ায় ধরে আই লাভ ইউ সো মাচ, তো যখন জড়ায় ধরছে আমাকে উঠানের ফার, কিন্তু কাকা একটু দূরে কাজ করতেছিল, তা আমি ওকে ছাড়াই বলতেছি যে তোমার কাকা হয়ে যায়। সবাই সময় সবাই বাইরে, আমরা সবাই যাবিনি চলে গেছে, জেলে ছিল বড় কাকা। তো বলতেছি কি কাকা কাকা হয়ে যায় ওইখানে, তা বলতে কাকা দেখুক ওতে কোনো সমস্যা নাই, আমি কাউকে ভয় পাই না। মানে এরকম সম্পর্কটা হয়ে গেছে, আমি কাউকে ভয় পাই না।
কি যেন একটা গান আছে না, যা প্রিয়ার কি আতে ডরনা কি আর, একজন একটা গান আছে। ওকে,
তো তো আমি তো এর সময়গুলো খুব ভালো কাটতেছিল, কথা হয় প্রতিদিন কথা হয়। এখন ও আমাকে বলতেছে যে দেখো বাড়ির থেকে কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেবে, এরকম একটা কথাবার্তা হচ্ছে, আমাকে বিয়ে দিয়ে দেবে। তো আমি বললাম কি বিয়ে দিয়ে দেবে, এখন কি করা যায়? তো বলতেছে যা করার তাড়াতাড়ি করো, যদি আমাকে বিয়ে করতে চাও তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আমি অলরেডি আমার জন্য কিন্তু পাত্র খুঁজতেছে, আমাকে বিয়ে দিয়ে দেবে।
ওকে,
একদিন হঠাৎ করে ওর মা আমাকে বিকালে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে মনি তুই কোথায়? ওর মা আসলে আমাকে অনেক ভালোবাসত, ওর ফ্যামিলির সবাই জানতো না, কেউ পিয়নগুলো ছিল হচ্ছে ছোট ছোট বাচ্চা, এগুলো দিয়ে ওই করতো। কখনো আমাকে বিকেলে দেখে নাই, বিকেলে ছোট বাচ্চা পাঠা দিয়েছে, একটা একটা ছেলে ছিল, তো ওকে পাঠা দিয়েছে। তো ও এতটা চালাক ছিল, ওই ছোট বাচ্চাটা এতটা চালাক ছিল যে আমি আমার আব্বার সাথে কথা বলতেছি, আমার ফ্যামিলির সবার সাথে কথা বলতেছি, ও সময় কিছুই বলবে না, শুধু আমার ওই দূর থেকে আমার দিকে তাকাবে আর একটু ঘুরবে, আর তাকাবে একটু ঘুরবে। আমি গেলেই তো আমি বুঝতে পারতাম যে নিশ্চয়ই কোন খবর আছে।
বাচ্চাদেরকে অবশ্যই আপনারা বোকা মনে করবেন না, দে আর সো ইন্টেলিজেন্ট। ওকে,
তো ওর দিক তাকালে আমি বুঝতে পারতাম যে কোন একটা খবর আছে। তো আমি ওর একটা কিছু অজুহাত,
আমি এরকম এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম এরকম ঘটনা, যে চিঠি লেখার পরিমাণ কমে গেল, চকলেট পাচ্ছে না,
বাড়ি চলে আসতাম, ওখান থেকে কোন একটা অজুহাত দিয়ে চলে আসতাম, কি খবর আপু, আপনাকে এখনই দেখা করতে বলছে, অথবা আপু আপনাকে এই চিঠি দিছে, বা যে কোনো একটা খবর এরকম। ওর পিয়ন গুলো ছিল এরকম, যা হোক, তারপর এরকম সময়গুলো খুব কাটতেছিল। তো ওর মা একদিনকে আমি ফোন করে বললো যে মনি তুমি কোথায়? তো আমি বলতেছি আমি তো বাড়িতে। তো বলতেছি কি যে বৃষ্টিকে তো দেখতে আসবে আজকে, তা তুই একটু আয় আমাদের বাড়িতে, ওর ভাই বাড়ি নাই, তুই একটু ওকে দেখা দিয়ে যা, তো আসবে ওটা দেখা দিয়ে যা। তো অবাক, না গেলেও তো নয়। তো আমি গেলাম ওদের বাড়িতে, ওদের বাড়িতে মেহমান আসছে, মেহমানদের সবাই খাওয়ান দাওয়ান করাইলাম, যা করার করালাম। এখন ওর ভাবি ব্যাপারটা জানতো আমার সাথে, ওর সম্পর্ক ওর ভাবি জানতো, শুধু ওদের ফ্যামিলি তো ওর ভাবি জানতো। তো সেই ভাবি
মানে কি আপন ভাবি?
আপন ভাবি, ওর আপন ভাবি, ওর আপন ভাবি জানতো। তো সেই ভাবি ওকে সাজাইছে, সাজাইটা নিয়ে আসছে। এখন আমি যেখানে বসে আছি খাটের উপর, আমার সাইডে যে ছেলেটা দেখতে আসছে বিদেশে থাকে, ওই ছেলেটা আমার সাথে আমার পাশে বসা, আমি ওর পাশে বসা, ওকে নিয়ে আসছে, ও সামনে বসাইছে, পান টান দেয়, যে কি দেয় পান
দেয়, তারপরে যে কি শাস্ত্র মাস্ত্র ধরে, তারপরে যে একটু হেঁটে হেঁটে দেখে, মা একটু হাট হতো, তারপরে চুল দেখে, কিসব কিসব দেখে। এগুলো কিন্তু একেবারে প্রোহিবিটেড, এখন এগুলো করা যাবে না। এগুলো করলে, এগুলো সামাজিকতার জায়গা থেকে অনেক সময় করা হয়, কিন্তু এগুলো অনেক ধরনের ইনহিউম্যানিটি, অপমানজনক। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা নাই বাজাই। হ্যাঁ বলুন।
তো ছেলেটা বসছে, তা ওকে নিয়ে আসছে, ওকে নিয়ে আসলে ওকে আমার সামনে বসাইছে, আমি তো ওর সোজাই বসা, আমার পাশে ছেলেটা বসা। তো এখন ও প্রচুর কান্না করতেছে, প্রচুর কান্না করতেছে, কিন্তু ওকে সবাই বলতেছে যে মা মুখটা একটু উঠাও। তো ও যে মুখটা উঠাবে কিভাবে উঠাবে, ওর সামনে তো আমি বসা, যাকে জীবন থেকে বেশি ভালোবাসে, যাকে ওকে আমি জীবন থেকে বেশি ভালোবাসি, সেই লোকটা আমার সামনে আর একজন দেখতে আসছে, আর ও মুখটা কিভাবে উঠাবে?
এবং আপনি তাকে মুরগি রান্না করে আপ্যায়ন করে খাওয়াচ্ছেন,
আমি তাকে সুন্দর করে আপ্যায়ন করে খাওয়াইলাম, তার সাথে সুন্দরভাবে কথা বলছি, যেভাবে যে তার সাথে যেভাবে করার দরকার, যতটুকু করার দরকার সবাই সবার সাথে সবাই সুন্দর ব্যবহার করছি। তো ও আর তাকাইলো না উপর দিক, কান্নাকাটি করে।
আপনি কেন করলেন? আপনি চাইলে তো এটা না করে অন্য কোন জিনিস লাইক বাগড়া দিতে পারতেন, চলে যেতে পারতেন বাড়ি থেকে।
আসছি সেটাই।
জি,
তো ছেলেটা দেখে টেকে চলে গেল, বিদেশি ছেলে।
কোন দেশে থাকতো?
ও থাকতো দুবাই।
দুবাই,
হ্যাঁ দুবাই ছিল। এখন বিদেশি ছেলের সাথে ওর বাপ মা দিবে না ওকে বিয়ে।
কেন দিবে না?
দিবে না, ছেলে বিদেশে থাকে, কদিন পরে বিদেশে চলে যাবে, কি হবে, এজন্য দিবে না।
ওকে,
তো ওই বিয়েটা হলো না এখন। কিন্তু প্রতিদিনই প্রায় মানে কাজের কথা চলতেছে, মানে বিয়ে খুব দেওয়ার জন্য খুব একটা
জোর উঠে পড়ে লেগেছে।
উঠে পড়ে লেগেছে। তো আমাকে বলতে,
কোন ক্লাসে পড়ে তখন?
ও ক্লাস তখন টেনে পড়ে।
আচ্ছা, বিয়ের বয়সই হয়নি, কিন্তু গ্রামে এইরকম বয়সে বিয়ে হয়ে যায়,
8-9 মেয়ে বিয়ে দেয়। তো ও আমাকে বলতেছে দেখো যা করার তাড়াতাড়ি করো, কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমি যখন এই কথা ভাবতে, শুধু আমি একটা জিনিস ভাবি, আমার মাথার উপর একটা কেস রয়েছে, আমার প্রতি মাসে হাজিরা দিতে হচ্ছে ওই কেসটায়, ডাবল মার্ডার কেস,
খুনের আসামি,
খুনের আসামি আমি। এখন ওকে নিয়ে গেলে ওদের বাড়ি থেকে পলায় নিতে হবে, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি বিয়ে দিবে না, আমার সাথে দিবে না বিয়ে, কারণ আমি একটা খুনের আসলাম, আমার সাথে দিবে বিয়ে দিবে না। তারপরে আর্থিক দিক দিয়ে ওদের থেকে আমরা একটু নিচে, টাকা পয়সা ওরা অনেক ধনী, তো ওর সাথে আমার বিয়ে দিবে না। কি করতে হবে ওকে, ওকে নিয়ে পালায় যেতে হবে আমাকে। পালাই গেলে ওর বাপ মা আমার নামে আরেকটা মামলা করবে, 100% করবে। তখন মামলা কয়টা হলো?
দুইটা।
তো ওই মামলা নিয়ে তো
নারী অপহরণ, আরেকটা হচ্ছে খুনের আসামি,
খুনের আসামি। তখন ওই খুনের আসামি তো আমি ওই মামলাটা আর হাজিরা দিতে পারবো না, পারবো ওকে নিয়ে তো হাজিরা দিতে আসলে আমি এই মামলাটা
দিয়ে যাবো, ধরে পড়ে যাবো।
হাজিরা যখন দিতে না পারবো তখন ওইটাই আমার ওয়ারেন্ট হয়ে যাবে, বেল ক্যান্সেল করে দেবে আমাকে, জামিন ক্যান্সেল করে দেবে। জামিন ক্যান্সেল করে দিলে তখন পুলিশ আমাকে খুঁজবে না, পুলিশ তো আমাকে খুঁজবে, দুইটা কেসের আসামি আমি হব।
ধরা এক সময় আপনি পড়বেন?
ধরা এক সময় আমি পড়বই, পলায় বাঁচা যায় না। তো ধরা যখন পড়বো তখন পরিস্থিতিটা কি হবে, ওর বাপ মা ওকে যদি বিয়েও আমি করি তাহলে আমাদের বাড়িও যাইতে পারবে না, আমি নাই, ওদের বাড়ি থেকে ওকে সহজভাবে মেনে নেবে না, জীবনটা নষ্ট হবে ওর আমার না। ঠিক আছে
প্রিয় শ্রোতা, এই যে জটিল একটা পরিস্থিতি, যে বয়সে ও চিন্তা করছে সে বয়সটা খুবই কম বয়স, একেবারে 17-18 বছর বয়স, কিন্তু পরিস্থিতি ওকে বাধ্য করছে চিন্তা করার জন্য। কিন্তু যে বয়সে ও প্রেম করছে, প্রেম হওয়ার জন্য সে বয়সটা এতটাই ইমোশনাল বয়স, এতটাই সফট একটা বয়স, যে বয়সে প্রেমিক ছাড়া চোখে অন্য কিছু পড়ে না, এবং একই সাথে ভাইস ভার্সা আমরা বলতে পারি, লাইক মেয়েটাও ভাবে চিন্তা করছে, ছেলেটাও ভাবে চিন্তা করছে। এই যে একেবারেই মানে ভাগ্যের নিদারুণ পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে সামনের দিকে ইমরুলকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয়। আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনি শুনছেন আরজে কিবরিয়াকে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আপনি যদি ইমরুলকে দেখতে চান এবং ওকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ওর সাথে সরাসরি কথা বলতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমি মাহি, ফেয়ার লাভলি টিম নিয়ে শীঘ্রই আসছি আপনার বাসায় যে কোনো দিন, আর আপনার কাছে নতুন ফেয়ার লাভলি মাল্টিভিটামিন পাওয়া গেলে একটি কিংবা দুটি নয়, আপনি পেয়ে যেতে পারেন পুরো 1 বছরের ফেয়ার লাভলি একদম ফ্রি। এছাড়া শুধু 09666609096666, আমি আবারও বলছি 09666609096666 নম্বরে মিস কল দিয়েও অফারটিতে অংশ নিতে পারেন। তাই আজই নতুন ফেয়ার লাভলি মাল্টিভিটামিন ব্যবহার করে পেয়ে যান 1 বছরের ফেয়ার অ্যান্ড লাভলি একদম ফ্রি। তাহলে দেখা হচ্ছে আমার সাথে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন পত্রিকায়, নতুন ফেয়ার অ্যান্ড লাভলি, আমাদের সেরা ফর্মুলা। জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আর নয় সংকোচ, এখনই সময় সচেতনতার। সেনোরা প্রেজেন্স সংকোচ নয় সচেতনতা, শুনুন প্রতি বৃহস্পতিবার দুপুর 2:20 শুধুই ABC রেডিওতে।
The same square quality.
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছি এবং আজকে জীবনের গল্প নিয়ে সেই ফরিদপুর থেকে আমাদের সঙ্গে আছে ইমরুল। ইমরুলের জীবনের গল্পে আমরা ফিরে যেতে চাই, তবে তার আগে বলছি হ্যালো 8920 এখন থেকে প্রতি অনুষ্ঠান শুরুর আগে হ্যালো 8920 শুনে যাদের জীবনে প্রভাব পড়েছে তাদের কথা আপনাদেরকে শোনাতে চাই। হ্যালো 8920 হাটিহাটি পাপা করে 110তম পর্বর দিকে এগিয়ে যাচ্ছে এবং 110তম পর্ব পার করে হ্যালো 8920 আরও অনেক বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আমরা দেখতে চাই হ্যালো 8920 শুনে আপনার জীবনে কোন পরিবর্তন এসছে কিনা, কারো জীবনের গল্প শুনে আপনি পজিটিভ অর্থে আপনার জীবনে কিংবা আপনার প্রতিবেশীর জীবনে কিংবা আপনার বন্ধুর জীবনে কিছু করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন করে বলবেন হ্যালো 8920 কোন বন্ধুর জীবনের গল্প শুনে আপনি সেই ভালো কাজটিতে উৎসাহিত হয়েছিলেন এবং আপনি কি করেছিলেন। আপনি যদি কিছু করে থাকেন আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করে আপনি বলবেন যে আপনি কি করেছিলেন এবং শেষে অবশ্যই আপনার নাম আর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন যাতে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। আর প্রিয় শ্রোতা, ইমরুলকে দেখার জন্য চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ ইমরুল, আপনি যে জায়গাটিতে ছিলেন আপনি চিন্তা করছিলেন যে আমি যদি ওকে বিয়ে করি তাহলে এটা হবে জীবনে চরম একটা পরিস্থিতিকে মেনে নেওয়া এবং কোনোভাবেই সেটা ওর ভালোর জন্য হবে না, ওর জীবনটাকে নষ্ট করে দেওয়া হবে। তারপর
ওকে আমি বোঝাতে চেষ্টা করলাম এখন আমি কিভাবে বিয়ে করব তোমাকে, এখন বিয়ে করলে এই পরিস্থিতি হবে, তখন তুমি আমাকে পাবে না, আমি জেলখানায় থাকবো, আমার ফ্যামিলিতে ফিরে যেতে পারবে না তুমি, আমি থাকবো না, তুমি তোমার পরিবারের কাছে ফিরে আসতে পারবে না, তোমার পরিবারের কাছে তুমি একটা কালারিং হয়ে যাবে, তোমার জীবনটা বিভীষিকা হয়ে যাবে, এটা কিভাবে তুমি সামাল দিবে। তো তারপর বলছে যা হওয়ার হবে তুমি চলো যাই, আমরা চলে যাই। আমি কিভাবে যাবো? তাছাড়া ওর বাপ মা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি বিশ্বাস করে, ওকে দেখতে আসলে ওর কোনো অনুষ্ঠান হলে ওদের বাড়িতে যদি একটা পিঠা বানায় তাহলে ওর মা আমাকে দাওয়াত করে নিয়ে খাওয়ায়। ওর মার এই যে বিশ্বাস, ঘাতকতা করব, যদি আমার ঘাড়ে কেসটা না থাকতো তাহলে একটা কেস হতো, যেভাবে হোক ম্যানেজ করা হতো, কিছুদিন পর হয়তো মেনে নিত, কিন্তু মূল হচ্ছে আমি ডাবল মার্ডার কেসের আসামি। তারপর আমি এক টাকাও ইনকাম করি না এখনো। এসব ওকে আমি সুন্দরভাবে বুঝলাম, দেখো এই পরিস্থিতি, তুমি একটু থাকো, দেখি কি হয় মামলাটা শেষ হয় কিনা, এই বড় মামলাটা শেষ করতে পারি কিনা এটা দেখো, কিছুদিন পর রায় হবে, তুমি এটা দেখো। একদিন মামা বাড়িতে গেছি, তো আমার কাছে ওই দিন ফোন ছিল না, বাসায় রেখে গেছি ফোন, তো আমি মামা বাড়িতে চলে গেছি, ওখান থেকে ওই বোনের ভাগ্নি বিয়ে দিয়েছে সেখানে আমাকে নিয়ে গেল। তো এখানে যে আমি চরমভাবে অসুস্থ হয়ে পড়লাম, তো অসুস্থ হয়ে পড়লে ওখান থেকে আসতে আমার কিছু একটু দেরি হলো, 7-8 দিন দেরি হয়ে গেছে আসতে। তা আমি বাড়িতে আসছি, ওদের বাড়ির পাশ দিয়ে আমি আসতে হয় আমাদের বাড়িতে, তখন দেখলাম যে ওদের বাড়িতে কেউ নেই, মানে একটা নিঃসু একটা ভাব। পর গেছি দুপুরের সময় বাড়িতে, ওদের বাড়িতে গেছি, ওর ভাবি বলতেছি কি যে বৃষ্টি তোমার সাথে কথা বলবে, তুমি একটু ভেতরে যাও। তা আমি ভিতরে গেছি, তো দেখলাম যে গরমের সময় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, গতটা ঘেমে গেছে আর প্রচুর কান্না করতেছে আমাকে দেখে আরো। তো আমি গিলেই আমাকে জড়ায় ধরছে, ধরার তুমি এতদিন কোথায় ছিলে? তা আমি বললাম যে আমি তো এরকম অসুস্থ হয়ে গেছিলাম, তো আমি এই জন্য আসতে পারিনি, কি হয়েছে, কেন কি হয়েছে, তুমি কিছু জানো না? তো আমি বললাম কি না আমি তো কিছু জানি না। হাত বাইরে করে আমাকে দেখাচ্ছে, দেখো আমাকে আংটি পরাই গেছে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, এখন আমি এই মুভমেন্টে কি করব, আমার কি করা উচিত এখন? আমি ওকে জড়া ধরে কান্নাকাটি করতেছি, এখন আমি কি করব? দেখো আমি অসহায়, আমি এমন একটা পরিস্থিতির মোকাবেলা আছি, আমি কিচ্ছু করতে পারছি না, সবকিছু নীরবে আমার সহ্য করতে হচ্ছে, পাথরের মতো আমি পাথর হয়ে গেছি, আমি কি করব? তোমাকে এখন নিয়ে চলে যাবো, আজ কালকে একটা মামলা হবে আমার নামে, এই মামলাটা হাজির দিতে পারবো না আমি, দুইটা মামলা হবে একসাথে আমার, পুলিশ আমাকে পাগলের মতো খুঁজবে, ধরা আমার পড়তেই হবে। তো আমি ওকে অনেক বুঝ দিলাম, দেখো থাকো, দেখা যাক কি হয়। তো বিয়ের ডেট পড়ে গেছে, শুক্রবারে বিয়ে, এটা হচ্ছে 2009 এর মাঝামাঝি দিকে, শুক্রবার দিন বিয়ে। তোর মা আমাকে বলতেছে যে ইমরুল, ওর যে বিয়ের দায়িত্বটা কিন্তু তোমার মেন পালন করতে হবে, কারণ ওর বাবা নেই, ওর ভাই নেই, ওরা কিন্তু সে সময় পলাতক, সবাই
বাবা এবং ভাই দুজনই পলাতক,
দুজনই পলাতক, সম্পূর্ণ দায়িত্বটা তুমি নিবা, নিয়ে ওকে যেভাবে ভালো হয় সেভাবে উঠে দেবা, ওর সামনে যাওয়ার মতো আমার পরিস্থিতি নাই, ওর সামনে আমি খুব কম যাই, বারবার খবর দেয়, বারবার খবর দিচ্ছে ওই ছোট ছোট বাচ্চাদের যে ভাই আসতে।
This track was downloaded from FusionBD.com.
আমার সাথে দেখা করতে পারিস, কিন্তু আমি ওর সাথে কম দেখা করি। দেখা করলে কি বলবো, কি করব আমি, আমার তো কিছু করার নেই এখন। তো বিয়ের ডেটটা পড়ে গেল, হ্যাঁ শুক্রবার বরযাত্রে আসবে, গেট সাজাইতে হবে, ফুল টুল আনলাম, অনেক ফুলের কাগজ টাগজ আছে, রঙিন কাগজ সব কাটাকাটি করতেছি, ফুল বানাচ্ছি, গেট সাজাইতে হবে, বরযাত্রী সকালে আসবে। তো আমি ফুল কাটতেছি, ফুল বানাচ্ছি, কিন্তু আমি যে কোন জগতে আছি আমি নিজে জানি না, আমি কি করতেছি। হ্যাঁ বানাচ্ছি, বারবার ঘর থেকে ওকে সাজাইছে, কাপড় পরে নতুন কাপড় পরে বসে আছে, তো ওকে বারবার ওই ছোট ছোট বাচ্চা পাঠাচ্ছে যে ওকে একটু ভিতরে আসতে বল, ওকে একটু ভিতরে আসতে বল, ওকে একটু ভিতরে আসতে বল। আমি যাচ্ছি না, আমি ওর সামনে যে কি বলবো, আমার কি করার আছে, আমি কি বলবো, ওর সামনে কিভাবে যাবো, আমার এই মুখটা কিভাবে ওকে দেখাবো আমি।
প্রিয় শ্রোতা, এখানে জাস্ট ওকে ফিল করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি যারা শুনছেন তাদের মধ্যে জীবনে প্রেম করেননি, ভালোবাসেননি, এরকম মানুষের সংখ্যা খুবই বিরল আমি বিশ্বাস করি। কেউ না কেউ তো অবশ্যই জীবনে এসেছিল। চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখুন, যে মানুষটিকে আপনি ভালোবেসেছেন, ভালোবাসছেন, সেই মানুষটি অন্যের ঘরে চলে যাচ্ছে, এবং অন্যের ঘরে চলে যাওয়ার যে ব্যাপারটি, চলে যাওয়ার যে আনুষ্ঠানিকতা, সেটা আপনাকেই লিড ভূমিকা পালন করতে হচ্ছে আপনার পরিস্থিতির কারণে। জাস্ট ফিল দ্য সিচুয়েশন, ওর জায়গা থেকে ও ভিকটিম, ওর এক্সপ্লেনেশন, ওর বলাটা, ওর কষ্টের ব্যাপারটা হয়তো অতটা ফুটায় তুলতে পারবে না, কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে ফিল করেন নিজের জায়গাটা, এটা যে কত বড় কষ্টের, এটা সহজে অনুভব করা যায়। হ্যাঁ তারপর শুনি।
তারপরে গেট সাজাচ্ছি, গেট সাজানোর জন্য ফুল টুল আনছি, তো বারবার বারবার খবর দেওয়া হচ্ছে, তা আমি তো যাচ্ছি না ওখান থেকে। তো এক পর্যায়ে রাত্রির সময় একটা বেজে গেছে, শীতের রাত, ওর মা আসছে, এই সময় বলছে যে কি ব্যাপার, কালকে তোর বিয়ে, তা তুই মেহেদি দিবি না? প্রতি ঈদে প্রতি অনুষ্ঠানে ওর হাতে আমি মেহেদি দিয়ে দিতাম সুন্দর করে সাজায়। তো বলতেছে মেহেদি দিবি না, তা চল চল ঘরে, চল ঘরে যে ওকে আগে মেহেদি দিয়ে দে, তারপরে গেট গেট সাজাস কিনে পরে। তো এখন এসে উনি এসে হাত ধরছে, তো না বলার কায়দা নাই। তো আমি ঘরে গেলাম, ঘরে যেয়ে দেখলাম যে অনেক সুন্দর করে ওকে সাজাইছে, সুন্দর একটা শাড়ি পরা, টেবিলের উপর অনেকগুলো পিঠা, বিয়ের অনুষ্ঠানে যেসব পিঠা বানাইছে সব পিঠাগুলো টেবিলের উপর রাখা। তোর মা আমাকে দিয়ে চলে আসছে, আমি রুমের ভিতরে গেছি, তো প্রচুর কান্নাকাটি করতেছ, আমি নির্বাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছি, আমি কি করব, কিচ্ছু করার নেই, চোখ দিয়ে টল টল করে পানি পড়ছে, আমি দাঁড়িয়ে আছি, আমি কান্না জোরেও করতে পারছি না, আমি যে কাঁদবো সেই কান্নার শব্দটাও জোরে করতে পারছি না, যে আমি কিভাবে কাঁদবো, বাইরে থেকে শুনলে কি মনে করবে, যাদের সাথে সম্পর্ক ছিল। এই সিচুয়েশনে আমি ওর কাছে গেলাম, কাছে যেয়ে বললাম কি ঠিক আছে কাকি, মেহেদি দিতে বললো, তুমি হাতটা দাও, আমি মেহেদি দিয়ে দিই। তা কাছে না, আমি মেহেদি নিব না, সবসময় তো প্রতি দিই তোমার কাছ থেকে মেহেদি নেই, আমি বিয়েতে মেহেদি নিব না, আমার মেহেদি লাগবে না। তখন বলতেছে দেখো মেহেদি না নিলে কাকি কি বলবে, আমাকে নিয়ে আসছে মেহেদি দেওয়ার জন্য, তুমি মেহেদিটা নাও, সমস্যা নাই। তা বলতেছে কি যে ওখানে পিঠে রাখা আছে পিঠা, তুমি একটা পিঠা তোমাকে আমি শুধু আজ খাওয়াই দিই, আমি শেষ খাওয়া, আর জীবনে তো কোনোদিন তোমাকে আমি খাওয়াবো না, তুমি এই শেষ খাওয়াটা আমি তোমাকে খাওয়াই, আমাকে অনেক খাওয়াইছো, শেষ খাওয়াটা তোমাকে আমি একটা পিঠা শুধু খাওয়াই দিই। তা বলতেছে আমি কোনো পিঠা খাবো না, আমি কিছু খাবো না, আমি যেদিনকে বিয়ে তার আগের দিনও কিছু খাই নাই, আমি খাবো না কিছুই। তো আমি কিছুই খেলাম না, তারপরে ও তো মেহেদি সাজাবে না, না তুমি যদি না খাও তাহলে আমার হাত মেহেদি দেওয়া লাগবে না, তুমি চলে যাও। তাম বলতেছি কি চলে গেলে কাকি কি মনে করবে, পরে ও প্রচুর কান্নাকাটি করতেছে, আমি হাতটা নিলাম, হাতটা নিয়ে মেহেদি দিব, আমার হাতটা কাঁপতেছে, প্রচুর কারবা কাঁপতেছে, আর চোখ দিয়ে তো জল টপ টপ করে পড়তেছে, কিন্তু মেহেদি দেবো, মেহেদি ভালো হচ্ছে না, দেয়ার যেভাবে দেওয়ার কথা একটা বিয়েতে সেভাবে মেহেদি দিতে পারছি না আমি। তো আসলে তো মেহেদির রং, আমার চোখের জল দিয়ে একসাথে এঁকে দিলাম মেহেদি, ভালো হলো না মেহেদিটা সাজানো। তারপরে আমি চলে আসলাম মেহেদি সাজায়, এক মিনিট আর দেরি করিনি ওখান থেকে চলে আসছি বাইরে। পরদিন সকালে সকাল হলো, তারপর এক সময় বরযাত্রী আসলো, সব বরযাত্রী আসলো, সবাইকে খাওয়ালাম দাওয়ালাম, নিজে কিন্তু দুই দিন এক গ্লাস পানিও খাই না। তো বরযাত্রী আসলো, আসার পর খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে হবে, বরযাত্রীর পাশে ওখানে যারা বসে আছে হাতটা ধোয়ানো হলো, বরযাত্রী বিয়ে হবে এখন, তো ওকে সাজানো হয়েছে ঘরের ভিতরে। তো ও এই ভিড়ের ভিতর দিয়েও, এত অনেক মানুষজন ভিতর দিয়েও বারবার খবর দিচ্ছে যে আমি শুধু ওকে একবার দেখবো, একটু ভিতরে আসতে বলো, ওকে আমি একবার দেখবো, শুধু একবার দেখবো। কিন্তু আমি আমি জানি যে আমি যদি এখন ভিতরে যাই যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমি ভিতরে গেলেই হয়তো আমাকে জড়িয়ে ধরবে, আর না আমি ওকে জড়িয়ে ধরবো, একটা কিছু হবেই। এই সিচুয়েশনে এখন ভিতরে যাওয়া যাবে না, ভিতরে গেলেই কোনো সমস্যা হবে, এক বরযাত্রী দেখবে, মানুষ দেখবে, কি বলবে, বিয়েটা ভেঙে যেতে পারে, আমার সাথে সম্পর্ক আছে এগুলো বাস্ত হবে, মানুষ জানবে, আমি বারবার খবর দিচ্ছি কিন্তু জানতে পারছি না। কিন্তু আমার মন চাচ্ছে যে একবার শুধু ওকে আমি দেখি, কেমন সাজে সেজেছে আইস, ওকে একবার শুধু আমি দেখি যে ও সাজটা কেমন আজকে। তো বারবার খবর দিচ্ছে, তো আমি একবার গেলাম। তো একবার গিয়ে দূর থেকে অনেক লোকজন দূর থেকে জানলা দিয়ে ওকে দেখলাম, অনেক সুন্দর সাজাচ্ছে, অনেক কান্নাকাটি করতেছে বসে। তো ওই যে দেলমোহর টেলমোহর বান্ধা হয়ে গেল, তারপর ওর কাছে ওই খাতা নিয়ে গেল সই নেওয়ার জন্য ওর কাছে। তো সই তো দেয় না, ও সই দিয়ে খুব কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে, আধা ঘন্টা হয়ে যায় কোনো সই দেয় না, কান্নাকাটি করতেছে। ওর মা বলতেছে, মা সইটা দে, ওর ভাবিরা সবাই।
তো ওরা কোন সন্দেহ করছিল না যে কান্নাকাটি করছে, যেহেতু সন্দেহ করছে না যে এতক্ষণ ধরে কেন সই দিচ্ছে না বা এ ধরনের কান্নাকাটি কেন করছে?
তো মেয়েরা তো সাধারণত এই সময়টাই
কান্নাকাটি করে, সেটা মনে করে নিচ্ছে,
এই জন্য অত কিছু মনে করছে না। কিন্তু কেন কান্নাকাটি করছে তো এটা তো জানে না কেউ, কি কারণটা কি, এত কান্নাকাটি করছে কেন। তো এরকম প্রায় এক ঘন্টা হয়ে গেছে সই করে না, খাতা ওই ওখানে সই করছে না। তো তারপরে আমি গেলাম, সই করছে না, এই পাশে এ পাশের লোকজন ই করছে, কি ব্যাপার এত দেরি হয় কেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই সই আনতে এত সময় লাগে নাকি। পরে আমি গেলাম, তো আমাকে আমি যে বলছে কি হয়েছে এখানে সই দিতে এত সময় লাগে, হাসতেছি আমি, সই দিতে এত সময় লাগে, কি একটা সই দিস নাকি এখনো, কি হয়েছে এরকম কথা বলতেছি, মানে নিজেকে মানাচ্ছি খুব কষ্টে, অনেক কষ্ট, ভিতরে চাপা দিয়ে তারপর আমার কথা বলতে হচ্ছে। আমি জানি যে আমি ওই জায়গায় না গেলেও সই নাও করতে পারে, আমার ওকে বলতে হবে তাই সই করবে সম্ভবত, এরকম ঘন্টা যেতে এক ঘন্টা হয়ে গেছে। তো আমি খুব ভাবে নিজেকে, মানে আমি কি ব্যাপার কি হয়েছে এসই করিস না, মানে যেভাবে আমি সবার সামনে যেভাবে কথা বলতাম, তুই মুই করে কথা বলতাম সবার সামনে, সেভাবে কি ব্যাপার সই করিস না, কি হয়েছে সই কর, তাড়াতাড়ি সই কর, সমস্যা নেই, হ্যাঁ সই কর, কি হয়েছে সই করতে তো কষ্ট কিসের, এটা সই করে দিবি তাতে এত সময় লাগে। আমার দিক তাকায় স্যার ফেলফাল করে কান্দতেছে, আমি ওর যখন আমি তাকাই আমার দিকে ফেলফাল করে কান্দে, আমি একটু হাসি, একটু হাসি দিই, হ্যাঁ আরে এত কান্নাকাটি করার দরকার আছে, কি কান্নাকাটি করছিস, মানে এত কান্নাকাটির কি দরকার, কি হয়েছে বিয়ে হয়েছে, দুদিন পর শ্বশুর বাড়ি যাবি, দুদিন পর দেখবি কি তুই আসতে চাবি না, এই জায়গা এখানে আসতে চাবি না, শ্বশুর বাড়ি মায়া লাগে যাবে, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমাদের সাইডে চলে আসছিস, নিজের ভিতরে কষ্টটাকে চাপাই রেখে ওকে সাথে আমি কথা বলছি। তারপর আমি বলার পর তারপর সই করে দিল কাগজটা, সই করে দিল, তারপরে একটু পরে উঠায় নিয়ে যাবে, চলে যাবে গাড়িটা চলে যাবে। তো এখান থেকে সই যখন হয়ে গেল তখন আমি বাইরে চলে আসলাম, আসে গাড়িটা ছিল একটু রাস্তা একটু দূরে, তো গাড়ির কাছে আমি গেলাম আগেই, ও আসবে পরে, আমি গাড়ির কাছে আগে গেছি, গাড়ির কাছে যেয়ে দাঁড়ায় আছি। তারপরে ওকে নিয়ে যাচ্ছে, ও তো খুব কান্নাকাটি করতেছে, আমি ওখানে দাঁড়ায় যখন ওই মাঠের দিকে, আমি বলছি আমার বাড়ির সামনে একটু মাঠ, মাঠের দিকে যখন তাকাই তখন একটু কান্না করি, আবার যখন মানুষের দিকে তাকাই তখন আমার মুখটা মুছে এ পাশে তাকাই, কারোর দিকে তাকাইলে আমি বুঝতে দেই না আমিও কাঁদছি, আমার কষ্টটা আমি কাউকে বুঝতে দেই না। তো এরকম গাড়ির কাছে যখন গেল তখন আমি গাড়ি দেখলাম, ও আমার দিক তাকাচ্ছে আর কান্নাকাটি করতেছে, গাড়িতে উঠাই দিল, আমি গাড়ির পাশেই দাঁড়ানো, গাড়িটা টান দিয়ে চলে গেল। তো আমি মনে হচ্ছে যে আমার পায়ের নিচের থেকে মাটিগুলো সরে যাচ্ছে, আমি যেন কোথায় সাগরের ভিতরে অথবা গভীর সমুদ্রে চলে যাচ্ছি, জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেল, আমার সবচেয়ে বড় মূল্যবান জিনিস সেটা হারিয়ে ফেললাম, যাকে আমি ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি লাভ করি, সেই মানুষটাকে আমি নিজ হাতে আজকে বিয়ে দিলাম, আমি কি ভুল করলাম, আমি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করলাম না। তো ওখান থেকে আর বাড়ি আমার আসা হয়নি, ওদের বাড়িতে আর যাইনি, আমি অন্য পথ দিয়ে আমি বাড়িতে চলে আসছি। দুদিনের ভিতরে একটা পানি আমি খাইনি, তো বাড়িতে এসে খালি পেটে চারটা ট্যাবলেট খেলাম, ঘুমের ট্যাবলেট খেয়ে পড়ে আসি। তারপর কি হয়েছে জানি না, দুদিন পর আমার হুশ হয়েছে, দুদিন পর ডাক্তারের কাছে নিয়েছে, কি করছে পানি ঢালছে না ঢালছে আমি কিছুই জানি না, দুদিন পর হুশ হলো। যাই হোক, দুদিন পরে ও মেলানির তারিখে আসছে, মেলানিতে আসছে, এখন আমি বাজারে গেছি, বাজারের থেকে বাড়ি আসতে আমি জানি না যে ও আসছে, বাড়ি গেছি, বাড়িতে এখন আমি আসতেছি ওদের বাড়ির পাড়ে, আমি জানি না যে ও এখানে আসছে, ওর জামাই সাথে আসছে। তো সন্ধ্যার সময় মাগরিবের নামাজের একটু পরে ওদের বাড়ির সুদা যখন আসছে, ও আসে, আমি শুনছে যে আমি কোথায় গেছি, শুনছে বাজারে গেছে, ও আসি দাঁড়াইছে, দাঁড়ায় যখন আমি ওই আর ওদের বাড়ির পাশে আসছি, তখন দূর থেকে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে দুই তিনটা কিস দিছে। ওর স্বামী কিন্তু দশ হাত দূরে দাঁড়ানো, ওর স্বামীটা ঠিক আছে মোবাইলে কার সাথে কথা বলতে চালাক দেখছে। তা আমি ছাড়াই দিয়ে বলছি, তুই কি করিস, তুমি কি করো, তোমার স্বামীটা ওই যে দেখলে কি বলবে, তা বল কি যে উনি সব জানে, ওনাকে আমি সব বলে দিছি, তোমাকে আমি ভালোবাসি, সব বলছি, আমি বাসর রাতে শুধু তোমার কথাই বলছি, যদি বিশ্বাস না তাহলে শুনে দেখতে পারো ওনার কাছে। পরের দিন বিকালে উনি আমাকে লোক পাঠাইছে আমাদের বাড়িতে, হ্যাঁ জিমরুলকে একটু ডেকে নিয়ে আসো। তা আমি আসছি, বলতেছি কি দিল ভাই, কি ভালো আছেন, কথা টথা হলো। তা বলতেছে কি যে তোমাকে নিয়ে আজকে না একটু ঘুরতে যাবো, আমি বৃষ্টি যাবে তুমি যাবো আর আমি ঘুরতে যাবো। তা আমি বলতেছি না দিল ভাই আমি যাবো না, আমার একটু কাজ আছে। লোকে কি বলবে, অনেকেই জানে ওর সাথে আমার সম্পর্ক ছিল, বাড়ির পাশে কিছু লোক জানে, তো লোকে হাসবে না। তা আমি বলছি না আমি যাবো না, আপনি যান। তা ও জোর করে আমাকে নিয়ে গেছে, তা আমি একটু হাঁটিয়ে তারপর আমি বাড়িতে চলে আসছি, কারণ এটা আমার সহ্য হচ্ছে না, এটা আমার ভালো লাগতেছে না ওখানে ওদের সাথে হাঁটতে। তা আমি বাড়িতে চলে আসছি, চলে আসলে তারপরে যা হোক ওর স্বামী বিদেশে চলে গেল, দুবাই চলে গেল, মাঝে মাঝে কথা হতো অনেক রাত্রে, এক মিনিট দুই মিনিট ফোন দিত আমাকে, কেমন আছো, খাওয়া দাওয়া করছো, ভালো আছো, হ্যাঁ ভালো আছি। আমি বেশি কথা বলতাম না, যত কথা বলবো তত মায়া বাড়বে, এখন তো আর মায়া বাড়ার লাভ নেই। তো এর ভিতর 2011 সাল চলে আসলো, 2011 সালের রায় কাসাই গেল আমার, রায়ের ডেট পড়বে পড়ে ভাব। এর ভিতরে আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হয়ে পড়লে কাশির সাথে রক্ত বের হয়, কাশির সাথে রক্ত আসে, কি ব্যাপার রক্ত আসে কেন, রক্ত আসে কেন, অনেক জায়গায় পরীক্ষা টরীক্ষা করা হলো, কোনো কিছু তো কোনো কিছু হচ্ছে না। ঢাকায় নিয়ে গেলাম, ঢাকায় নিয়ে ডাক্তার আলী হোসেনকে দেখালাম, যে ডিজি ল্যাবে বসে উনি, ডাক্তার আলী হোসেন, হ্যাঁ উনি বলল কি যক্ষা হয়েছে, যক্ষার ওষুধ দিল, তাতে সারে না, উনি আরো পরীক্ষা নিরীক্ষা করতে বললো, সবকিছু করলাম, করে দেখি রিপোর্ট যখন দিল তখন বলতেছে এই ওষুধ চলবে না, ওনার তো সমস্যা হয়েছে, ওনার হচ্ছে লিভার ক্যান্সার হয়েছে, তো ওনাকে অপারেশন করাইতে হবে, খুব দ্রুত অপারেশন করাইতে হবে। এ সময় এরকম হয়েছে যে বেশি রক্ত পড়তেছে, খুব বেশি রক্ত আসতেছে কাশির সাথে। তা এখন আব্বার বয়স সে সময় প্রায় বেড়ে 83-84, তা আব্বাকে তো আর বলা যাবে না, তা আব্বাকে বললাম আব্বা এরকম অপারেশন করতে হবে, সমস্যা হয়েছে অপারেশন করতে হবে, আমরা কারোর কাছে বলতেছি না কিছু, উনি বলতেছে আমি অপারেশন হব না, আমি মরে যাই তবু অপারেশন হব না, অন্য কোনো চিকিৎসা থাকলে তাই করা, কিন্তু আমি অপারেশন হতে রাজি না। তারপর হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইলাম, অনেক ওষুধ খাওয়াইলাম, তো উনি আস্তে আস্তে দিন 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 আরো খারাপ হচ্ছে, আরো খারাপ হচ্ছে, বাড়িতে নিয়ে গেলাম, এই রক্ত আরো বেশি আসে, আরো বেশি। তো এরকম করতে করতে বহুত জায়গার ওষুধ খাওয়াইছি, বহুত আমি ঢাকা নিয়ে ওনাকে বহুত দৌড়াদৌড়ি করছি। তো তারপরে মে মাসের 8 তারিখে খুব বেশি অসুস্থ হয়ে গেল আব্বা, ভাইয়া ঢাকার থেকে আসলো, তারপর দেখলাম যে আমি পাশে বসা কোরআন শরীফ পড়তেছিলাম, খুব বেশি অসুস্থ। আমরা জানি যে ডাক্তাররা বলে দেশে যে উনি আর বাঁচবে না, পাশে বসে কোরআন শরীফ পড়তেছিলাম আমি, আস্তে আস্তে একটা হাত অবাস হচ্ছিল, একটা হাতে বোধ নাই, আমি খুব কান্নাকাটি করতেছিলাম। আস্তে আস্তে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন, যে বাবার কথা আসলে ওইসব স্মৃতি আমার মনে পড়ে, আমার বাবার যেটা আমি ভুলতে পারি না, এত কিছু যে বাবা করছে, সেই বাবা যে বাবা আমাকে জীবন থেকে বেশি ভালোবাসত সে আমাকে ছেড়ে চলে গেলেন, আমি কোরআন শরীফ পড়তেছিলাম পাশে বসে। তো আমি যখন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, আমি তো মানে ডাক সারি দিয়ে কাঁদতেছি, তো বৃষ্টি এখানে ছিল, বৃষ্টি আসে আমাকে নিয়ে গেল ওদের বাড়িতে ধরে। তো তারপরে বাবার সৎকাজ হয়ে গেল, মাটি টাটি দেওয়া হয়ে গেল বাবাকে, 26 তারিখ মে মাসের 26 তারিখে আমার রায় হবে, কেসের মামলার রায়, আসামি ছিল ওই সময়।
বাবা মারা গেলেন কয় তারিখে?
বাবা মারা গেলেন 8 তারিখে,
26 তারিখে রায়,
26 তারিখে রায়, একই মাসের। তো রায়ে আসছি আমি, যারা উপস্থিত ছিল ওই বৃষ্টির বাবা, এর ভিতরে আবার হাজিরা দিয়েছে, হাজিরা দিয়ে উনি জামিনে গেছে, উনি উপস্থিত ছিল। তো আমি কাঠগড়ায় দাঁড়ায় আছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। কি হয়েছিল রায় এবং কি অপেক্ষা করছে আমাদের শোনার জন্য সেটা আমরা শুনবো ঠিক রাত 1টায়। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। ওকে দেখার জন্য, বিশেষ করে ইমরুলকে দেখার জন্য আপনি এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 1টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা,
একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল
হে আলি ওই চুলে খেলো যদি বন্ধু হবে, কখনো টেনে কখনো জড়িয়ে তুমি এগিয়ে যাবে, যদি খেলো তবে ডাব আছে তো কোনো ক্ষতি নেই, এলো চুলে তুমি তো হারাবে, লুকোচুরিতে দুষ্টুমিতে থমকে যাবে, আবারে কবে উঠো আয়না দেখো কত সুন্দর তুমি।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ লোবান এবং আরজে লাবিব। আর আজকে জীবনের গল্প এখানে বলছে ইমরুল। ইমরুলের জীবনের গল্প শোনার পরে যদি আপনার মনে হয় আপনার জীবনের গল্প এখানে বলা উচিত, সেখান থেকে আমরা কিছু শিখতে পারব, তাহলে চলে আসতে পারেন আমাদের হ্যালো 8920 তে, আমরা খুব মনোযোগ দিয়ে আপনার জীবনের গল্প শুনব। আর সেটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন, বলার পরে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমাদের টিম মেম্বাররা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এবং প্রিয় শ্রোতা, আপনি যদি হ্যালো 8920 কোনো একটি পর্ব শুনে জীবনে কোনো ভালো কাজ করে থাকেন, কাউকে ভালো কাজে উৎসাহিত করে থাকেন, তাহলে আপনি সেটা আমাদেরকে ফোন করে জানাতে পারেন একই নম্বরে 9115668 এ। আপনার ফোন নাম্বারটি অবশ্যই দিয়ে দেবেন, আপনার সঙ্গে আমরা ফোন করে জানব কি ভালো কাজ আপনি করেছিলেন এবং সেটা আমরা খুব উৎসাহের সঙ্গে আমাদের হ্যালো 8920 তে প্রচার করব। প্রিয় শ্রোতা, আমাদের এখানে ইমরুল রয়েছে, ইমরুলের জীবনের গল্প শুনে অনেকেই চোখের পানি ফেলেছেন, আমরা ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস পড়ছি, আপনি যদি ওকে দেখতে চান আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আরো একবার বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ইমরুল, আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনি রায়ের জন্য অপেক্ষা করছিলেন, মে মাসের 26 তারিখ 2011 সাল।
জি, তো রায় হবে 26 তারিখে, রায় তো উপস্থিত হলাম আমি। আমার একটা বিশ্বাস ছিল যে আমি তো এটা করিনি, আমি কিন্তু জামিনে গিয়ে পালিয়ে গেলে যেতে পারতাম, অন্য দেশে চলে গেলে যেতে পারতাম, ভারত চলে গেলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। আমি আমার বিশ্বাস যে আমি যেটা করিনি আল্লাহ পাক অবশ্যই আমাকে মুক্তি দিবেন এখান থেকে ইনশাল্লাহ, এটা ভিতর থেকে একটা মানে অগাধ বিশ্বাস ছিল, আল্লাহ পাক অবশ্যই আমাকে মুক্তি দিবেন এখান থেকে, কারণ আমি এটা করিনি। আর আমাদের গ্রামের থেকে অনেকেই জানে যে ওটা ছিল না, অনেকেই সবাই জানে যে ও এটা এটাই করেনি, কিন্তু তারপরও শুধু জেল খাটছে। রায়ের দিন 26 তারিখ 4টার দিকে রায় দিবে, সকালে একবার উঠলো তো বললো তো আমি কাঠগড়ায় দাঁড়ায় আছি, যারা ছিল যারা উপস্থিত সবাই ছিল, তো প্রথমে আমার নাম বললো, আগে ইমরুলকে, ইমরুল পিতা আব্দুল হাই কে, হ্যাঁ আমি, হাত উঁচু করলাম। মনিরুলকে, মনিরুল পিতা আয়নাল, হ্যাঁ দুজনে ছিলাম। তো তারপরে বললো যে এত এত ধারা মোতাবেক, 302 ধারা মোতাবেক এদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করিয়া এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হল। তো আমি এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছে যে এটা কি হলো আমার জীবনে, আমি এটা করিনি কিন্তু আমি জেল খাটবো, এখন আমার লাইফ সাদা হয়ে গেল। একটা মানুষের লাইফ সাদা হয়ে গেলে তার জীবনে আর কি থাকে, আমার জীবন তো শেষ, আমি তো এখন মরা একটা পাথর। তো আসলে আমি আমার লাইফে এত কষ্ট পেতে পেতে একটা পাথর হয়ে গেছি, আমি আমার চোখ দিয়ে জল আসে না, আমি কান্না করতে পারি না, আমার চোখ দিয়ে জল আসে না, এত কষ্ট করতে করতে পাথরের মতো হয়ে গেছে, আমি ওই পাথরের মতো দাঁড়ায় আছি, চিন্তা করতেছি কি হলো, এটা হলো, তো তারপরে এখন এই চিন্তা করতেছি এর ভিতরে, হ্যাঁ এর ভিতরে আবার ডাক দিল কে, লুৎফার, শাম, পানসুর, নুরমিয়া, এদেরকে ডাক দিল। এদের কারা কারা? হ্যাঁ দুইজন উপস্থিত ছিল, হাত উঁচু করলো। তা বললো কি যে এত এত ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে এদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হইল, চারজন।
মাই গড,
চারজনের ফাঁসি। তো যখন চারজনের ফাঁসি বলল তখন ভিতর থেকে আর একটা জিনিস কাজ করতেছে যে আল্লাপাক তো আমাকেও ফাঁসি দিতে পারতো, এখন রায়টা তো আমারও ফাঁসি হতে পারতো, সেটা তো হয় নাই, লাইফ সাজা বেঁচে তো আছি আমি। তো শুক্রিয়া আদায় করলাম তবু আল্লাপাকের কাছে, যা শুক্রিয়া, আল্লাপাক যা করে ভালোর জন্যই করে, আল্লাপাক অবশ্যই আমাকে মুক্তি করবেন, আমি তো করিনি এটা, ফাঁসি তো আর হয় নাই, ফাঁসি তো হতে পারতো। কিন্তু আশা ছিল কিন্তু যে মামলায় সবাই খালার যাব, এটা আশা ছিল যে মামলাটা সবাই খালার যাব আমরা, এরকম একটা আশা ছিল। যাই হোক সেটা হলো না, সাজা হয়ে গেল। সাজা হয়ে গেলে গারদে নিয়ে আসলো আমাদেরকে, সবাই কান্নাকাটি করতেছে, ওর কাকারা সবাই সবাই কান্নাকাটি করতেছে। তো ওখান থেকে জেলখানায় নিয়ে আসলো আমাদেরকে, ভিতরে ঢুকালো, ভিতরে ফাঁসির যে আসামিগুলো ওদেরকে সেপারেট জায়গায় রাখে, ওদেরকে একটা সেল আছে ভিতরে, সেলের ভিতরে রাখা হয়। তো ওদেরকে নিয়ে গেল সেলে, আর আমাদেরকে যারা লাইফ সাজা, আমরা দুজন ছিলাম লাইফ সাজা, আমাদের দুজনকে আলাদা নিয়ে আসলো, আর ছয় জন খালাস গেল মামলায়, ওরা তো বাড়ি চলে গেল।
বৃষ্টির বাবার কি হয়েছিল?
বৃষ্টির বাবার ফাঁসি, বৃষ্টির বাবার ফাঁসি, বৃষ্টির ভাইয়েরও ফাঁসি।
বৃষ্টির ভাইকে আটক করা হয়েছিল?
না,
পলাতক ছিল,
পলাতক ছিল,
দেশের বাইরে চলে গিয়েছিল।
হ্যাঁ দেশের বাইরে চলে গিয়েছিল। আর বৃষ্টির যে কাকা, যাদের বাড়িতে আমি ঘুমাতে গেছিলাম, তারও ফাঁসি। বৃষ্টির যে বড় কাকা, ওরা তিন কাকা, তিন কাকারই ফাঁসি, আর সাথে ওর বৃষ্টির ভাই, মোট চারজনের ফাঁসি। তো দুজন হাজির ছিল আর দুজন দেশের বাইরে চলে গেছে, বৃষ্টির ভাইও। ওদেরকে আলাদা নিয়ে যাওয়া হলো, আমাদেরকে আলাদা নিয়ে যাওয়া হলো, সকালে কেস টেবিল নিয়ে আসা হলো। তো কেস টেবিল করার পর এখন আমাকে কয়েদি পোশাক পরতে হবে, আমি একটা কয়েদি। তো আসলে কয়েদি পোশাকটা যখন আমার সামনে এনে দেওয়া হলো যে আমাকে এই পোশাকটা এখন পরতে হবে, তখন আমার আসলে বুকটা ফেটে যাচ্ছে যে আমি এই পোশাক পরবো, এখন আমি লাইফ সাজা, আমার 30 বছর সাজা, এটা আমাকে পরতে হবে।
যখন 30 বছরের জন্য আপনার সাথে সাজা দেওয়া হচ্ছে তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স
25 বছর,
25, হ্যাঁ 25 হয় নাই তখন, হ্যাঁ 25 এরকম।
তার মানে আপনি সারাটা জীবনের জন্য আর কিছু নেই?
আমার জীবনে আর কিছু নেই, সব শেষ, জীবনের সব শেষ। তো এখন আমাকে এই পোশাক পরতে হবে, কিরম জনা কিরম একটা পোশাক, মানে ময়লা আবর্জনা।
এর আগে তো আপনি পড়েননি?
না, এর আগে
শুধুমাত্র যাদের রায় হয় তারাই পড়ে।
হ্যাঁ, শুধু
রায় হাজতি যারা তারা পড়ে, কয়েদি যারা তারা পড়ে না,
কয়েদি যারা তারা পড়ে, হাজতি যারা তারা পড়ে না।
ওকে সরি, হ্যাঁ
হাজতি যারা তারা এমনি স্বাভাবিক পোশাক পরে, তখন সে দোষী না, ঠিক আছে। এখন হয়ে গেলাম আমি কালারিং, অর্থাৎ এখন লাইফ সাজা হয়ে গেল, তার মানে আমার আর জীবনে কোনদিন চাকরি হবে না, কোন সরকারি চাকরি হবে না, আমি বিদেশ যেতে পারবো না, মানে লাইফের সব সব শেষ, একেবারে লাইফটা বরবাদ। এখন আমাকে এই পোশাক পরতে হবে। তো পোশাক আমাকে পরাই দেওয়া হলো, আমি পোশাকটা হাতে নিয়ে অনেক কান্না করতেছি, জামালার রড ধরে ধরে কান্দতেছি যে আমাকে এই পোশাক পরতে হবে, এখন আমার কে, আমার জীবনটা কিভাবে যাবে, আমার মা নেই, আমার বাবা মারা গেল কয়েকদিন আগে, 18 দিন আগে আবার আব্বা মারা গেল। তো এখন আমাকে কে বের করবে এর ভিতর থেকে? আমার দুনিয়ার পর আছে কে? আছে একটা ভাই, সে চাকরি করে, আর একটা ভাই আছে বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করা লাগে, আর যে চাকরি করে সে তো চাকরি নিয়ে ব্যস্ত। আমাকে বের করবে কে আর? আমাকে এর ভিতরে জীবনটা কাটাতে হবে। তো এগুলো কি ভাবা যায়? একটা মানুষ কি এগুলো ভাবতে পারে? এগুলো ভাবলে আসলে কলিজায় পানি থাকে না, শুকায় যায়, কলিজা সহকারে শুকায় যায় একটা মানুষ যখন এটা ভাবে। তো পোশাকটা পরলাম, পরার পর আমাকে এখন কাজ করতে হবে, আবার এখন আমার কাম পাস করতে হবে এর ভিতরে, আমি লাইফ সাজা সশ্রম, আমাকে কাজ করতে হবে। তো প্রথমে আমাকে ওই যে কেস টেবিল, কেস টেবিল মানে সব মানুষের বিচার হয় ওখানে, তো ওইখানে আমাকে কাম্পাস দিয়ে দিল, যে এখানে লেখাপড়া হাতের লেখা নিল, আমার হাতের লেখা ভালো, তো ওইখানে আমাকে কাম্পাস দিয়ে দিল, ঠিক আছে এখানে আপনি এখানে কাজ করো। তা আমি ওখানে কাজ করা শুরু করলাম, এভাবে কাটছিল জেলের দিনগুলো। কিছুদিন পর হলো কি, কাকারা ওখানে ছিল, আমাকে ওখান থেকে চেঞ্জ করে দিল, ওখানে কাজ করা যাবে না, মানে আমি একটা বিশ্বস্ত লোক হয়ে গেলাম ওখানে, সবাই খুব ভালোবাসত আমাকে, সবাই জেলার সুপার সবাই খুব ভালোবাসত আমাকে। তো ক্যান্টিন, ওর ভিতরে আবার ক্যান্টিন আছে, লাখ লাখ টাকার বেচাকেনা যেখানে, তো ওইখান থেকে আর সাধারণ আসামিরা সবকিছু কিনে খায়, সবকিছু কিনে ওখান থেকে খায়, আসলে যেটা রান্না করে এমনি ওটা তো আসলে খাওয়ার উপযুক্ত না। তো যাদের টাকা আছে তারা ওইখান থেকে মুরগির মাংস, মাছ, ওইগুলো সবকিছু কিনে খায় ওখান থেকেই। তো ওইখানে খুব বিশ্বস্ত লোক লাগবে, খুব ভালো বিশ্বস্ত। তো ওখানে লোক নিতে হলে ওইখানে লাখ লাখ টাকার বেচা কিনা, লাখ লাখ টাকার হিসাব, ওইখানে লোক নিতে হলে ওরা আগে থেকেই একটা মানুষের পিছনে গোয়েন্দা লাগায়, কোন লোকটা ভালো, কাকে দেওয়া যায় এখানে, সবাইকে তো দেওয়া যাবে না। পরে জেলা স্যার ডাকি আমাকে ওখানে কম্পাস দিয়ে দিল যে তুমি ক্যান্টিন চালাও, ক্যান্টিন থাকো। তো এই ক্যান্টিনে আমি কাজ করতেছিলাম। আর এরই মাঝে হতো কি যে এরই মাঝে এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান শুনতাম,
ওখানে বসে আপনি শুনতেন,
ওখানে বসে আমি নিয়মিত শুনতাম, এটা শুনতাম ফরিদপুর। তো নেটটা পেত না ভালো, তো কি করতাম তার জোগাড় করতাম 10-12 তার। আর রেডিও ছিল, মোবাইল তো আর ছিল না, রেডিও ছিল। তো রেডিওর মাথায় তারটা বাঁধতাম, বাঁধতে জানলা দিয়ে দুই তিনজন উপরে, একজনের উপরে একজন, উঠে জানলা তো অনেক উপরে, জানলার ফুটো দিয়ে তারটা বাইর দিয়ে দিতাম। আবার ওই তারটা যদি আমাদের কাছে পায় তাহলে কিন্তু আমাদের রিপোর্ট হয়ে যাবে, মারবে নিয়ে কেস্টিউলে। ওটা করতাম হচ্ছে রাত যখন লক আপ হয়ে যেত, সবাই যখন একটু নিরিবিলি হয়ে যেত, তখন এটা করতাম, করে অনুষ্ঠানটা শুনতাম, নিয়মিত অনুষ্ঠান শুনতাম।
আপনার সঙ্গে আর কেউ শুনতো?
হ্যাঁ, আমার সাথে যাদের নাম না বললেই নয়, তুষার ভাই ছিল, একটা লোক ছিল ভিতরে, পলাশ ভাই এখনো ভিতরে আছে, উনি খুব ভালো লোক, পলাশ ভাই, তুষার ভাই, কালাম, তারপরে সাজ্জাদ, সবাই মিলে আমরা শুনতাম। ওদের কাছেও রেডিও ছিল, ওরা বিভিন্ন ওয়ার্ড থাকলেও আমরা শুনতাম, আবার সকালে এনে আলোচনা করতাম, আজকে কি কাহিনীটা হলো, কত সুন্দর হলো। তো এগুলো ওরা বলতো যে আসলে আমাদের মন চায় ওখানে যেতে, কিন্তু আমরা তো ভিতরে, আমরা কিভাবে যাব। তখন থেকে আমি ওদের কাছে বলছি যদি আমরা কোনদিন যাই ভিতরে বাইরে, আল্লাপাক যদি আমাকে বাইরে নেয় তাহলে আমি ওই অনুষ্ঠানে যাব, যদি আল্লাপাক সেরকম ব্যবস্থা করে দেন। তো ওখান থেকে অনুষ্ঠানগুলো শুনতাম, আর ওই ক্যান্টিনে কাম পাস, ক্যান্টিনে কাজ করতে লাগলাম। তো ক্যান্টিনে সুবিধাটা কি, কঠোর পরিশ্রম, কিন্তু কঠোর পরিশ্রম, সকালবেলা নামাজ পড়ে চলে যেতে হবে ওখানে, আর সন্ধ্যায় আসতে হবে, দোকানে বেচা কেনা করতে হবে, প্রচুর লোক। একটা লোক যদি মানে বাইরের থেকে টাকা দিয়ে আসে, বাইরের থেকে আপনার নামে টাকা দিয়ে আসলে, আমার একটা পেপার আছে, পেপারে আমরা উঠাই দিলাম টাকাটা, আমার কাজ ছিল পেপারে আমি টাকাটা উঠাই দিলাম, এক জায়গায় লেখা আছে জমা, জমার ঘরে 500 টাকা দিয়ে আসলো, 500 টাকা জমা, অবশিষ্ট ঘরে 500 টাকা। এখন যদি আপনি 200 টাকার মাল নেন, খরচের ঘরে 200 টাকা দিয়ে জমার ঘরে 300 টাকা, জমা আছে 300-200 খরচ, এরকম করে ওটাই টাকা, নগদ কোন টাকা পয়সা নাই, আমি টাকার নোট এখনো চিনি না,
শুধু লেখা লেখা।
হ্যাঁ, শুধু লেখা, কিন্তু আমি টাকা কোনো চোখে দেখিনি। তো ওরকম ওই পেপার ছিল, ওই কাজটা আমার ছিল, ওটা করতাম। তো ওর বিনিময়ে হতো কি, আমাদের এই যে কাজ করি, আমাদের এর বিনিময়ে আমাকে বেতন হিসাবে কি দিত, সেটা হচ্ছে বেতন হিসাবে হচ্ছে আমাকে মার্কা দিত।
মার্কা মানে?
মার্কা মানে হয়তো যাদেরই সাজা, তারা যদি কাজ করে সশ্রম সাজা হয় তাহলে কাজের বিনিময়ে তাদের সাজাটা কিছু কমে। তো এক বছরে ওখানে কাজ করলে, কাজ করলে এক বছরে 3 মাস কমে, অর্থাৎ 9 মাসে বছর হয় আমাদের। 30 বছর সাজা, যদি 9 মাসে বছর হয় তাহলে 22 বছর মতো খাটা লাগে, 8 বছর মাপ এই কাজের বিনিময়ে, এটা হচ্ছে আমার বেতন। তো আর একটা সুবিধা ছিল যে সততা নিয়ে থাকতাম, এর বিনিময়ে কি হতো, আমার ক্যান্টিনে থেকে আমাদের জন্য একটা খাবার দিত, যারা ক্যান্টিনে 4 জন লোক কাজ করতাম, এদের জন্য একটা আলাদা একটা ক্যান্টিন তরফ থেকে একটা খাবার দিত।
ক্যান্টিন তো সরকারি ক্যান্টিন?
হ্যাঁ, ক্যান্টিন সরকারি, ক্যান্টিন সরকারি, লোকজন ওখানে আসে নিয়োগ, ওরাও থাকতো আমরাও থাকতাম, পরিচালনা করতাম আমরাই। তো ওখান থেকে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যেত। তো ওখানে বেশি দিন লোক রাখে না, একটা লোক 3-4 মাসে বেশি রাখে না, ওখানে চুরি করে, এ করে, ও করে, এরা রাখে না, কিন্তু আমি 2 বছর ছিলাম ওখানে। তো তারপরে জেল যখন খাটা ধরলাম, তারপরে বাড়ির থেকে জামিন ধরলো, জামিন আমার এই ভাইটা, যে এই ভাই আছে এই ভাইটা জামিন ধরলো হাইকোর্টে, প্রথম ধরলো 5 মাস যখন আমি ভিতরে, দুইজনে একসাথে ধরলো, যে দুজন লাইফ সদস্য ছিল জামিন ধরলো, একজনেরও দিল না। যখন 8 মাস ভিতরে তখন জামিন ধরলো, তখন ধরলে আমার যে পার্টনার ছিল ওর জামিন হয়ে গেল, আমার হলো না, আমাকে জামিন দিল না। তো আমি থাকতে,
এই জামিন কেমন জামিন, এটা কি বাইরে থেকে এসে মাসে মাসে আবার হাজিরা দিয়ে যেতে হবে নাকি একেবারে মুক্ত?
না, এটা হচ্ছে 1 বছরের জামিন প্রথম দিবে।
আচ্ছা,
1 বছরের জামিন দিবে, তারপর উকিলেই ওটা দাঁড়ায় আবার মেয়াদ বাড়াবে যতদিন এটা বিচার শেষ না হয়। অর্থাৎ জামিনটা হচ্ছে এর উপর দেয় যে আমি জজকোর্ট থেকে একটা বিচার পাইছি, আমার লাইফ সাজা হয়েছে, এই বিচারটা আমি মানি না, আমি
হাইকোর্টে আপনি আপিল করেছেন, তাই তো? আপিল করার পরের কাহিনীটা হচ্ছে,
জি জি। এরপর আমার ওই ভাই যে কত পরিশ্রম করছে, এটা আসলে ভাইয়ের জন্য ভাই এটা করে না এখন, এখনকার সমাজে আমি দেখি। তো ওই ভাইটা 14 মাসে জামিন ধরছে, আবার হাজার হাজার টাকা কিন্তু খরচ হচ্ছেই এর পিছনে, চাকরি করে, দৌড়াদৌড়ি করে, চাকরিতে চাকরি আছে নিজের, তারপর দৌড়াদৌড়ি করার সরকারি একটা চাকরি। তো 14 মাসে আরেকবার জামিন ধরলো, হলো না। তো এখন এর মাঝে খবর পেলাম যে ভাইয়ের কিডনিতে পাথর হয়েছে।
ওহো,
ভাইয়ের কিডনিতে পাথর হয়েছে, খুব অবস্থা খুব খারাপ। তো ওই সময় আমার মানে এতটাই কষ্ট লাগতেছে যে আমি আছে এই ভাই আমার, আমার 30 বছর সাজা, এখন এই ভাইটা যদি কিছু হয়, ভাইকে তো হারাবই আমি, আর আমার লাইফটা তো যাবেই, আমাকে বের করার তো আর কেউ নাই ভাই ছাড়া। তো বিভিন্ন জায়গায় তো ওষুধ টষুধ খাইয়ে, তারপরে হোমিওপ্যাথি এক জায়গায় তো ওষুধ খেয়ে কিডনির পাথরটা বের হয়েছে। বের হলে খবর পেলাম, অনেক শুক্রিয়া আদায় করতাম, নামাজ পড়ার জন্য দোয়া করতাম। তো ও আসতো মাঝে মাঝে দেখা করতে আসতো, রোজার দিন রোজা থাকতো, ও আমাকে এসে বলতো যে ভাই আমি যখন আছি বেঁচে, তোর চিন্তা নাই, আল্লাহ পাকের রহমত একদিন না একদিন বেরোবেই। ঠিক আছে, যেহেতু করিস নি তো এটা, আর আমি তো আছি বেঁচে, কোনো টেনশন করিস না, যা কোন একটা কিছু হবে। এরপরে আঠারো মাসে যাই, আবার জামিন ধরলো, সেবারও জামিন দিল না। এরপর আমি আশাটা ছেড়ে দিলাম, আমার মনে হয় ত্রিশ বছর লাইফ সাথে খাটতে হবে, খাটতে হবে, এভাবে দিন তো যাচ্ছেই, ওখানে কাজ করতেছি। তো এরকম দিন যেতে 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 লাস্টে ভায়া করলো কি, ওই যে উকিল এক লক্ষ টাকা কন্টা কেনাকে জামিন করে টাকা নিবে। তো প্রতিদিন প্রতি সপ্তাহে একবার যেত আমি হাইকোর্টে, প্রতি সপ্তাহে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, আমি তো আশা ছেড়ে দিছি যে আর আর মনে হয় আমি বের হতে পারবো না, আল্লাহ পাক মনে হয় আমাকে আর কোনোদিন বেড়ে নিবে না। কিন্তু ভিতর থেকে একটা অন্তর থেকে একটা বিশ্বাস ছিল যে আমি যে অপরাধটা করিনি এই জন্য আমি জেল খাটছি, তো এটা আল্লাহ পাক একদিন মুক্ত করবেই। তো আমি এরকম ভালো লোক যারা যারা ভালো লোক এদের সাথে মিশতাম, যারা নামাজ পড়ে এদের সাথে সবসময় মিশার চেষ্টা করতাম যে ভালো হওয়া যায় কিনা, যারা নেশা করতো ওখানে যেতাম না, আমার যাওয়ার দরকার নেই ওখানে। তো আমার ভাইটা ফোন দিলে ফোন রিসিভ করে না, ফোন দিলে ভালোভাবে কথা বলে না। হ্যাঁ, কিন্তু ও শুধু কথা বলে না এর জন্যই যে ওর সাথে কথা কি বলবো আমি, ওকে আমি কি বলবো। তো ওর একটা কথা ছিল লাস্টে বলছি, ও আমাকে দেখা করে বললো যে এর পরে যদি তোকে কখনো দেখতে আসি সেদিন জামিনের খবর নিয়ে তোকে দেখতে আসবো আমি, ভাই তোর জামিন হয়েছে, তাছাড়া তোকে আর দেখতে আসবো না আমি কোনোদিন, তোকে আসে আমি কি বলবো। তো অনেক দৌড়াদৌড়ি করছে, শিমুল্লামে একটা ছেলে আছে এখানে ঢাকাতে, ও ছোট ভাইয়ের মতো আমার সাথে আসছে, ও ও খুব দৌড়াদৌড়ি করছে, অনেক দৌড়াদৌড়ি করছে আমার জন্য। তো এক পর্যায়ে এই গত মাসের 16 তারিখে আল্লাহ পাক আমাকে মুক্তি দিয়েছেন। আর আমার ভাই যার ঋণটা আমি আসলে আমার আমার গায়ের চামড়া দিয়ে যদি তার জুতো বানাই দিই তাহলে তার ঋণ আমি শোধ করতে পারবো না আমার জীবনে।
এটা কি মানে এখনো চলছে মামলা, রাইট?
হ্যাঁ, মামলা এখনো চলছে,
মামলা এখনো চলছে। আপনি মানে জামিনে আছেন?
জামিনে আছি, হাইকোর্ট আমাকে জামিন দিয়েছে।
ওকে,
তো গত মাসের ১৬ তারিখে আল্লাহ পাক আমাকে বের করছে, তো আমি এখন আল্লাহর রহমতে বাইরে আছি।
আর কি হবে না হবে ভবিষ্যতে? আপনি
ভবিষ্যতে আমি
অনিশ্চিত,
অনিশ্চিত ভবিষ্যতে কি হবে অনিশ্চিত। তবে জামিনে যারা যায় এরকম আমি শুনেছি, বা আমার লাইফে 3-5 বছরের মতো প্রায় জেল কাটলাম সব মিলে, তো আমি দেখেছি যে যারা জামিনে যায় তাদের আর কিছু হয় না, একবার জামিন হয়ে গেলে আর কিছু হয় না।
ঠিক আছে, এটা নিয়ে আমরা বরং কিছু নাই বলি, আমি শুধু একটা কথাই বলতে চাই প্রিয় শ্রোতা, এখানে যে জীবনের গল্পটি প্রচারিত হচ্ছে মানে ইমরুলের, আপনারা নিশ্চয় এতক্ষণ ধরে বুঝেছেন যে ও একটি মামলার আসামি এবং ও জামিনে আছে সুপ্রিম কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকেই তো। এবং এটা রায় কবে নাগাদ হবে কি হবে না হবে সেটার জন্য কোর্টই সিদ্ধান্ত নেবে, এবং সেটার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা জীবনের গল্পটা প্রচার করেছি সম্পূর্ণ নিরপেক্ষ একটি অবস্থান থেকে, এবং নিরপেক্ষ অবস্থা ইন এ সেন্স এটা ইমরুলের কথা, ইমরুল যেটা বলেছে ইমরুলের জায়গাটা থেকে, বিশেষ করে খুনের ব্যাপারে বা মামলার ব্যাপারে, সেটা ইমরুলের ভাষ্য। কিন্তু কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেটা একেবারেই কোর্টের সিদ্ধান্ত, এবং সেটার প্রতি আমরা পূর্ণ আস্থা রাখি, সেটার প্রতি আমাদের অগাধ বিশ্বাস। কিন্তু জীবনের গল্পে যিনি জীবনের গল্প বলেন তার মতো করেই বলবেন, সেই জায়গাটিতে আপনি কিভাবে নিচ্ছেন, আপনার জায়গাটা থেকে কিভাবে ইভালুয়েট করছেন, বিশেষ করে সে খুন করেছে নাকি করেনি সে ব্যাপারটি একান্তই আপনার ব্যক্তিগত, কিন্তু এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার ইখতিয়ার শুধুমাত্র কোর্টের, সেই জায়গাটির প্রতি আমরা অনুষ্ঠান থেকে সম্পূর্ণ আস্থা রাখছি। জি, তারপরে জামিন পেলেন, তারপরে কি হলো?
জামিন পেলাম, জামিন পেলে আমার একটা ই ছিল যে জামিন পেলে আমি ভাইয়ের কাছে আগে আসবো, যেহেতু সে আমার জন্য এত কিছু করলো, এত কষ্ট করতে আর ঋণ তো আমি শোধ দিতে পারবো না। তো ঢাকায় আসছি, প্রথমে জামিন পেয়ে ঢাকায় আসছি, ঢাকায় এসে ভাইয়ের সাথে দেখা করলাম। তো দেখা করে আপনাদের এখানে যোগাযোগ করছি।
কতদিনের জন্য আপনার জামিন হয়েছে?
জামিন হয়েছে গত মাসের 16 তারিখ।
কিন্তু কতদিনের জন্য আপনি বাইরে থাকতে পারবেন?
এক বছরের জামিন, প্রথম থেকে
এক বছরের জামিন। প্রতি মাসে মাসেই আমি পড়ছি, আমার কাছে রায়টা আছে, প্রতি মাসে মাসে আপনাকে হাজিরা দিতে?
না না, প্রতি মাসে না, এক বছর পর যে হাজিরা দিতে হবে।
এক বছরে একবার হাজিরা দিলেই হবে?
একবার হাজিরা দিলে হবে, তাও আমার যাওয়া লাগবে না, ওটা উকিলেই দিয়ে দেবে হাজিরা দিয়ে, উনি মেয়াদ বাড়াইতে হবে এটার, আস্তে আস্তে
কন্টিনিউয়াসলি মেয়াদ বাড়াতে হয়,
মেয়াদ বাড়াতে হবে যতদিন বিচার শেষ না হয় ততদিন পর্যন্ত এটার যখন একটা বাচ্চা হয়েছে তখন বাচ্চাটা নিয়ে আসতো,
ওর বাচ্চা হয়ে গেছে,
একটা ছেলে হয়েছে।
কত মাস বয়স বা কত বছর?
ওর 2 বছর মনে হয়,
2 বছরের মতো বয়স। ওকে,
তোর বাচ্চাটাকে আমি ভিতরে আনছি একবার,
ভুল যাতে না করে আপনার মতো, রাইট?
বলে ওকে কোলে নিলাম। তারপরে এবার গিয়ে এক বছরের মতো ওর সাথে দেখা হয় না। এবার খবর শুনে আমি যখন বাড়ি যাই তখন খবর শুনে আসছিল এখানে।
ওকে,
তো আসলে আমাকে বলছে কি যে দেখি ফোন নাম্বার, ফোনটা আমার কাছে মোবাইল ছিল, মোবাইলটা তুমি কি করবি, সবাই সামনে রয়েছে। আর সবাই সামনে থাকলে এখন তো, এখন তো আর আমি সেভাবে কথা বলবো না ওর সাথে, আর আমি তো আর মায়া জড়াবো না তার সাথে। আমি তো ফোন নাম্বারটা, আমি মোবাইলটা নিয়েছি, আমি মোবাইলটা নিয়ে গেছি হাতের থেকে, যে মোবাইল দেওয়া লাগবে না, আমি ভালো আছি, তুই তো ভালো আছিস, হ্যাঁ ভালো আছি, আমিও ভালো আছি, হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে, অনেক সুন্দর চেহারা হয়েছে, এখন আরো অনেক সুন্দর লাগে দেখতে,
এখনো সে সুন্দর আপনার চোখে। ওকে, হ্যাঁ, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে, কিন্তু যে এখানে একটা, হ্যাঁ বলুন বলুন।
তো যখন আমি ভিতরে ছিলাম একটা জিনিস খুব করুণ লাগত আমাকে, খুব ভাবাত, যখন আমি মাঝরাতে ঘুম ভাঙত, মাঝরাতে যখন ঘুম ভাঙত তখন ওই কাকের, মানে কাক ডাকত আর্তনাদ করে, কাকের এই শব্দটা আমার কাছে খুব করুণ মনে হতো, মনে হচ্ছে ও আমার থেকে বড় কষ্টে আছে। মাঝরাতে যখন উঠতাম তখন হয়তো বসে কবিতা লিখতাম, একটা গান লিখতাম, তো মাঝে মাঝে ওই ই করতাম, আমরা অনুষ্ঠান করতাম, দুই তিনজন বসে, যখন খুব মন খারাপ থাকতো সবার, দু তিনজন বসে প্লেট দিয়ে, প্লেট ওই বেডের উপর দিয়ে প্লেট দিয়ে, প্লেট বাজায় গান গাইতাম, মানে নিজেকে একটু হালকা করার জন্য।
আমরা একটু শুনি আপনার কাছ থেকে।
কিনা কি আমার নিজের লেখা গান?
না, আপনার পরিচিত যে কোনো একটা গান।
হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো, হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো, অন্ধ গলির এই যে আধার, বন্ধু হলো আজ আমার, হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো, জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান, কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ, জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান, কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ, এখন মরণ এলে কাছে ডেকে নিলে সুখে যাব চলে পরপার, হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো, দুঃখের আগুনে পুড়ে গেছে অন্তর, ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাধা ঘর, দুঃখের আগুনে পুড়ে গেছে অন্তর, ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাধা ঘর, বকুল শুকালো শোভা সারালো, আর কিছু বাকি নেই হারাবার, হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো, হয় যদি বদনাম হো কারো, আমি তো এখন আর নই কারো।
মাশাআল্লাহ, বিউটিফুল, আপনি অনেক সুন্দর গান। আমার মনে হয় যারা জেলে আছে তারা আপনাকে অনেক বেশি মিস করে, ইনফ্যাক্ট বন্ধুত্বের খাতিরে হয়তো বা, অনেক বেশি সুন্দর ছিল নাইটগুলো। হু, বিউটিফুল, অনেক ভালো লেগেছে আমার কাছে, অনেকদিন পরে শুনলাম গানটা এবং আপনার জীবনের সাথে অনেকখানি মিলে যায়। এই যে ইনসিডেন্ট, এত কিছু ঘটে গেল জীবনে এবং এইভাবে ফিরে আসা, মুক্তির স্বাদ পাওয়া, আবারও সারা জীবনের জন্য একটা জায়গায় হ্যাঙ্গিং, কি করবেন এখন, প্ল্যান আছে কোনো?
প্ল্যান আপাতত এখন তো আর কিছু করছি না।
আসলাম, বয়স 28 হয়ে গিয়েছে।
এখন তো আমাকে
এসএসসিও
পাশ করা হলো না, এখন তো আমাকে একটা ভালো জব দিবে না, আর সরকারি চাকরিও তো
হবে না,
ঠিক আছে, বিদেশ যাবো সেটাও তো সম্ভব না, কারণ গাড়ির উপর কেসটা রয়েছে। এখন জীবনটা একটা ঝুলন্ত খুঁটির উপর ঝুলছে।
এই যে আপনি যেটা বললেন আপনার জায়গা থেকে, যে আপনার এগেনস্টটা তো কেস করেছিল কেউ না কেউ, আপনি তো জানেন চরম সত্যিটা কি, আপনি জানেন এবং সৃষ্টি করতে জানেন, তাই না? তো সেই মানুষগুলোর প্রতি আপনি যা বললেন সেটা যদি সত্যি হয়ে থাকে, সেই মানুষগুলোর প্রতি রাগ হয় না, ক্ষোভ জন্মে না, যে একটা শুধুমাত্র মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে, মিথ্যা কি সত্য সেটা তো কোর্ট জাজমেন্ট করবে, কিন্তু আপনার ব্যক্তিগত অনুভূতির জায়গাটা থেকে।
আমি যখন জেলে ছিলাম তখন একটা সাক্ষী আমার বিরুদ্ধে, যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীটা ভিতরে গেছিল অন্য কোন একটা মামলায়। তো যখন ভিতর গেল তখন আমি জানলাম যে লোকটা ভিতরে আসছে,
ভিতরে মানে সেও জেল কাটছে।
হ্যাঁ, সেও জেলখানায় ভিতরে। আমি তখন ক্যান্টিনে কর্মরত, ক্যান্টিনে আমি কাজ করি, সকালে ভুনা খিচুড়ি রাঁধছে, সকালে আমি ওনাকে খিচুড়ি, একটা ডিম, এক প্লেট খিচুড়ি দিয়ে আসলাম, খান, কোনো সমস্যা নেই। আর আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমাকে সবাই ভালোবাসে জেলখানায়। তো আপনি কিন্তু কখনো বললেন না যে আমি ওই ইমরুল কেসের সাক্ষী ছিলাম, এই কথা বললেন না আপনি, তাহলে আপনাকে মারবে, লোকজন ধরে মারবে, কারণ আমাকে ওরা খুব ভালোবাসে, আপনি এই কথাটা কখনো বললেন না। ওনার নাম ইউনুস। তো আমি বলতেছি কি যে ভাই, আপনি তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলেন, তাই না? তো আমি বলতেছি কি, একটা পশমে আমি কারো আঘাত করিনি, আমি মারামারিতে ছিলাম না, আমি এর সাথে জড়িত না, আমি কিছুই জানি না। তো এটা যেমন আমি বললাম, প্লিজ আপনি একটু নিয়ে বলেন না যে আমাকে আপনি দেখছিলেন ওখানে। তো বলতেছি, আমি তো আসলে ওভাবে সাক্ষীটা দিইনি, আমি শুনছি যে তুমি ছিলে মারামারিতে, আমাকে যেভাবে বলতে বলছো সবাই আমি সেইভাবে বলছি, কিন্তু আমার আসলে কিছু করার ছিল না। তো তারপরে যেটা বললেন যে রাগ হয় কিনা, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ পাক বলছে যে মানুষকে যদি ক্ষমা করে দেয় তাকে আল্লাহ পাক তার সাথে থাকে। তো আমি নামাজ পড়ে মোনাজাত করে আমি বলেছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক, আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে আমি মন থেকে তাদের ক্ষমা করে দিলাম, তুমি তাদের হেদায়েত নসিব করো, তাদের প্রতি কোনো অভিযোগ নাই। এমনকি আমি বেরোয় যে আমার বাদীকে আমি দেখেছি, আমার যে বাদী ছিল তাকে দেখেছি, জাহাঙ্গীর ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, হ্যান্ডশেক করছি, তার সাথে কথা বলছি, ভালো থাকেন। সেও জানতো যে ও অপরাধী না।
প্রিয় শ্রোতা, দিস ইজ দ্য আলটিমেট স্টোরি অফ লাইফ, এই হচ্ছে ইমরুলের জীবনের গল্প। কি শিখবো আমরা সেটা একেবারে ব্যক্তিগত জায়গা থেকে, আপনার মন যেটা বলে সেটাই আপনি শিখবেন, অবশ্যই যেটা পজিটিভ সেটা। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, সে জায়গাটিতে আমাদেরকে বারবারই বলতে হবে যে জাজমেন্টটি পুরোপুরি আমরা সুপ্রিম কোর্টের অধীনে, এবং সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়ের জন্য আমরা অপেক্ষা করব, এবং সেটাই সম্মানের রায়, সেটাই সঠিক রায়, সেটাই আমরা মেনে নেব। আর ইমরুল যে জীবনের গল্পটা বলে গেল, ইমরুলের জায়গা থেকে যারা ইমরুলকে মনের মতো করে ধরতে পেরেছেন, যারা ইমরুলকে বিলিভ করেন, সে আজকে অনেক বড় একটা লেসন দিয়ে গেছে আমাদেরকে, ক্ষমা। ক্ষমাটাই হচ্ছে মহত্বের গুণ। এই দুনিয়াতে ক্ষমা করে ক্ষমার জায়গাটা থেকে অনেক বড় বড় মানুষ আমাদের সামনে আইডল হয়েছেন, অনেক বড় বড় মানুষ, তাদেরকে আমরা মুখে উচ্চারণ করতে গেলে আমাদের অনেক বেশি শ্রদ্ধা নিয়ে, মাথা নত করে, অনেক বেশি ভালো জায়গা থেকে, রেসপেক্টের জায়গা থেকে উচ্চারণ করতে হয়। দে আর রিয়েলি লাইক দ্যাট। কিন্তু আমাদের এই সমাজেরই, ইমরুলকে শুধুমাত্র বলবো না, আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছে চারপাশে, যারা প্রতিনিয়ত জীবনের বিভিন্ন সংকটময় পরিস্থিতি থেকে প্রতিনিয়ত চারপাশের পরিবেশকে ক্ষমা করে দিচ্ছেন। এই পরিবেশের মধ্যে একজন অপরাধী রয়েছে, এই পরিবেশের মধ্যে তার জীবনকে হেল বানিয়ে দিয়েছে সেরকম মানুষ রয়েছে, এই পরিবেশের মধ্যে প্রকৃতি রয়েছে, তাদেরকে প্রতিনিয়ত ক্ষমা করে দিচ্ছেন। এই মানুষগুলো থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে। ইমরুলের জীবনের গল্প শোনার পরে আমরা একটা ব্রিদিং স্পেস নিতে চাই একটা গানে। এটা গানের পরপর ইমরুলকে নিয়ে যেসব কমেন্টস হয়েছে সেগুলো আমরা শুনবো ইমরুলের কাছ থেকে, একসাথে ইমরুলের কণ্ঠে আমরা আরেকটা গান শুনবো। ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি প্রিয় শ্রোতা। এই ফাঁকে যদি ওকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি গানটার পরপর।
বন্ধু বন্ধু তুই ভালা, মহিমন্দ দিল কালা তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ বন্ধু বন্ধু তুই ভালা মই মন্দ দিল কালা তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ আরে না নারে নাহাই গুনা মনের গানে ভাসে বেথারি নাও নীল দড়ির কুঁতনে যাবে কোথাও মনের গানে ভাসে বেথারি নাও নীল দড়ির কুঁতনে যাবে কোথাও মনের গানে ভাসে বেথারি নাও কুঁতনে তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ বন্ধু বন্ধু তুই ভালা মুই মন্দ দিল কালা তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ বন্ধু বন্ধু তুই ভালা মুই মন্দ দিল কালা তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ আরে নাহাই গুণা নারে নাহাই গুণা ক্ষুদ্র একজন আমি খুব সামান্য এর দিনের প্রেম দিলে তাতে তুন্য ক্ষুদ্র একজন আমি খুব সামান্য এর দিনের প্রেম দিলে তাতে তুন্য ক্ষুদ্র একজন আমি খুব দেড় দিনের প্রেম আমার সম্পত্তি তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ বন্ধু বন্ধু তুই ভালা মুই মন্দ দিল কালা তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ বন্ধু বন্ধু তুই ভালা মই মন্দ দিল কালা তাই ক্ষমা করো ক্ষমার চে বড় গুণ নারে নাহাই গুণা নারে নাহাই গুণা নারে নাহাই গুণা নারে নাহাই গুণা
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
হাই, আমি মাহি, ফেয়ার লাভলি টিম নিয়ে শীঘ্রই আসছি আপনার বাসায় যে কোনো দিন। আর আপনার কাছে নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন পাওয়া গেলে একটি কিংবা দুটি নয়, আপনি পেয়ে যেতে পারেন পুরো 1 বছরের ফেয়ার এন্ড লাভলি একদম ফ্রি। এছাড়া শুধু 09666609096666, আমি আবারও বলছি 09666609096666 নম্বরে মিস কল দিয়েও অফারটিতে অংশ নিতে পারেন। তাই আজই নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ব্যবহার করে পেয়ে যান 1 বছরের ফেয়ার এন্ড লাভলি একদম ফ্রি। তাহলে দেখা হচ্ছে আমার সাথে।
অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন পত্রিকায়, নতুন ফেয়ার এন্ড লাভলি আমাদের সেরা ফর্মুলা।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
এবং আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, একটা বেজে 42 মিনিট হতে এখনো 4 সেকেন্ড বাকি। আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে এই মুহূর্তে আর জে শাকিল আপনার সঙ্গে। আর অসংখ্য অসংখ্য বন্ধু আমাদেরকে কমেন্টস করেছেন ফেসবুকে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সঙ্গে ইমরুল রয়েছে, আমরা একটু কমেন্টসগুলো পড়ে ইমরুলের কাছ থেকে অনুভূতিগুলো জানার চেষ্টা করব। তবে তার আগে প্রিয় শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু কুইজ যেটা ছিল, যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানে যারা নতুন জয়েন করেন তাদের মধ্যে থেকে একজন এবং যারা কমেন্টস করছেন বেস্ট কমেন্টকারী, তিনি পাবেন হচ্ছে ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো আজকে বেস্ট কমেন্ট করেছেন সালমা রেবা, এবং যারা লাইক দিয়ে আমাদের মেম্বার হয়েছেন তাদের মধ্যে থেকে একজন, তিনি হচ্ছেন শিল্পী। শিল্পী এই দুজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনাদের সাথে খুব শীঘ্রই শাকিলের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হবে এবং আপনারা আমাদের এখানে এসে ক্লোজ আপের সৌজন্যে যে গিফট হ্যাম্পারটি রয়েছে সেটা বুঝে নেবেন। ওকে, অনেক অনেক কমেন্টস পেয়েছি। পলাশ দে লিখেছে, আপনার লাইফটা খুবই কষ্টের, আপনার মতো অনেকেই বিনা দোষে সাজা পেতে হয়। জোস্টিনা লিখেছে, ফিল্মে অন্ধকারের কাহিনীতে এরকম হিরো দেখা যায় কিন্তু ইমরুল হচ্ছে রিয়েল হিরো। এস কে জুয়েল লিখেছে, স্যালুট বস। ফারিহা মিম লিখেছে, ভাই তোমার জন্য অনেক অনেক দোয়া করি, ভালো থেকো। মেঘামণি লিখেছে, ভালো মানুষগুলো সবসময় এত কষ্ট পায় কেন, তাও বিনা দোষে। সমুদ্র সৈকত লিখেছে, কিপ্রিয়া ভাই আমার বাড়িও ফরিদপুরে, আমি গল্পটার কিছুটা শুনেছিলাম, এটা 100% সত্য ঘটনা। রুবাইয়া ত্রিশা লিখেছে, একটা মানুষের লাইফ ডিস্ট্রয় করার জন্য আমাদের দেশের মতো অনেক অনেক যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো অনেক অনেক বেশি দায়ী। সুজান চন্দ্র শুভজিৎ লিখেছে, ইমরুল ভাই কপালের লেখন না যায় খণ্ডন, এটাই সত্য, এটাই বাস্তব, তোমার জীবনটা খুবই কষ্টের, আল্লাহ তোমার মঙ্গল করুক। মেহু পলক নামের একজন বন্ধু লিখেছে, ইমরুল ভাই আমি আশা করি আপনার মতো আর কারো জীবন যেন না হয়, আল্লাহর কাছে আমি আপনার জন্য প্রার্থনা করি। লাভরিয়া টুগেদার NMR কি বুঝেছেন নাম দিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। ইমরুল ভাই আপনি মামলায় হেরে গেলেও ভালোবাসার পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আপনাকে স্যালুট। কিবরিয়া ভাই আমার পক্ষ থেকে ইমরুল ভাইকে সালাম দিন। হোসেন মোহাম্মদ লিখেছে, মানুষ যা চায় তা পায় না, যা চায় না তা পায়, কথা দিয়ে কথা না রাখা মানুষের স্বভাব, মানুষ পরিবর্তনশীল। কাল্পনিক এক্স রাজপুত্র লিখেছে, ভাই
সিনামের গল্প বা এরকম কিছু একটা সিনেমা, সিনেমার গল্প এমন হয় না, আমার চোখ দিয়ে বারবার পানি আসছে, গ্রেট। জামিল আহমেদ লিখেছে, ভাই আপনার মনটা অনেক বড়, কি করে করলেন এই কাজটা, কেউ কি পারে আপনাকে, কেউ কি পারে, আপনি কি করে করলেন। ওকে, এম ডি তুষার আহমেদ লিখেছে, সত্যি অনেক কিছু শিখলাম আজকে। পরি প্রিয়তা নামটা অনেক সুন্দর লিখেছে, ইমরুল ভাই আপনার মা অলওয়েজ আপনার মনের মাঝে আছে, উনি চান আপনি লাইফে হ্যাপি হন, সব ভুলে লাইফকে সুন্দর করে সাজান, ভালো থাকবেন। এম ডি সেলিম লিখেছে, আল্লাহ যেন বাকি লাইফটা হেল্প করে ইমরুল ভাইকে, যেন সত্যের পথে চলতে পারে। আমি নাহিদ খান লিখেছে, যে যাই বলুক গানটা খুব সুন্দর হয়েছে, আই লাইক হিম। মেহেদী হাসান সোহন লিখেছে, ইমরুল ভাই আপনি জেলে থাকেন বিকজ এই পৃথিবীতে তো আপনার মতো মন বোঝার কেউ নেই, যেই বাবা মা ছিল তারা তো আজকে দূর থেকে আপনার কষ্ট দেখে কাঁদছে, ভালো থাকবেন। রাজ চৌধুরী লিখেছে, এইরকম একটা কাহিনী শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না, আল্লাহ তাকে ভালো একটা জীবন দান করুক, সে যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, আল্লাহর কাছে দোয়া করি, তুমি ওনাকে সুখে রাখো। সালমা রিবা লিখেছে, ইমরুল ভাই আপনার জীবনের করুণ ঘটনা শুনে আজকে চোখের পানি ধরে রাখতে পারলাম না, খুব কষ্ট হচ্ছে শুনে, আপনার গানের কণ্ঠ খুব সুন্দর, ভাই আপনার ভালোবাসা সত্যি, আপনার মা ও বাবার দোয়া আছে বলেই আপনি আজকে ভালোভাবে জেল থেকে ফিরে আসতে পেরেছেন, এভাবেই সত্যির পথে চলবেন, আল্লাহ আপনার সহায় হোক, ভালো থাকবেন। নূর নূর নামের একজন বন্ধু লিখেছে, রিয়েলি অনেক সুন্দর গান, গানের গলা আপনার অনেক অনেক সুন্দর, আপনি বড় মাপের মানুষও, অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। আমি নাহিদ খান লিখার একজন বন্ধু নামে, মানে আমি নাহিদ খান নামের একজন বন্ধু লিখেছে, জীবনটা আসলেই বিচিত্র, বুকের ভিতর অনেকদিন পর কেমন জানি মুচড়ে উঠল, বেস্ট অফ লাক ব্রো। প্রো বয় দেলোয়ার নামের একজন বন্ধু লিখেছে, কি বলবো চোখের পানি ধরে রাখতে পারলাম না, সৃষ্টিকর্তার কাছে হাজার শুকরিয়া, তিনি আমাকে অনেক সুখে রেখেছেন, আল্লাহ তালা যেন আমার এই ভাইটাকে মুক্ত করে দেন, আমিন। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি। তো ইমরুল আপনি তো শুনলেন, এখন লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি যারা এখন শুনছেন সবাইকে বলবো যে সততা, এটা শুধু এই বিপদ না, যার যত বড় বিপদে আসুক না কেন ধৈর্য ধরতে হবে, আর আল্লাহ পাকের কাছে বিশ্বাস রাখতে হবে, আর সৎ থাকতে হবে, মানুষকে বেশি বেশি ক্ষমা করে দিতে হবে, তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে যত বড় বিপদই হোক না কেন তাকে মুক্ত করবে ইনশাল্লাহ। আর এই মুহূর্তে যারা জেলখানায় বসে অনুষ্ঠান শুনছেন, অনেকেই জেলখানায় বসে শুনছেন, যারা ঢাকায় আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা অনুষ্ঠান শুনছেন, ফরিদপুর যারা শুনছেন তাদেরকেও উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন, প্রতিটি মামলায় প্রত্যেকটি বিপদ, আমার থেকে বড় মামলা একটু কম আছে মানুষের, এত বড় মামলা, এত বড় একটা রায়, চারজনের ফাঁসি, লাইফ সাজা, অনেক বড় মামলা, তারপরও কিন্তু আল্লাপাক আমাকে মুক্তি দিয়েছেন। তো এই জন্য আল্লাপাকের প্রতি বিশ্বাস রাখতে হবে, আর ধৈর্য ধরবেন, অবশ্যই আল্লাপাক অবশ্যই মুক্ত করবেন হবে, আর আল্লাপাকের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আমি মনে করি যে অপরাধে আমি প্রায় 5টি বছর মোট জেল খেটেছি, যে অপরাধে আমি জেল খেটেছি এই অপরাধটা আমি করিনি, শুধু জেল খাটলাম 5টি বছর, এই অপরাধটা হয়তো আমি করিনি, কিন্তু হয়তো বা এর থেকে বড় অপরাধ আমার জীবনে আছে, যে অপরাধের শাস্তি আল্লাপাক আমাকে এভাবে দিলেন। তো এজন্য সব নিজেকে মেনে নিতে হবে, নিজেকে সব দোষটা নিজেকে দিতে হবে যে আল্লাহ আমি দোষী, আমি দোষী, তুমি আমাকে ক্ষমা করো। সততার পুরস্কার অবশ্যই আল্লাহ পাক একদিন দিবেন, যে যত বড় বিপদে পড়ুক না কেন, প্রত্যেকটা বিপদের।
ওকে, যাদের ফাঁসির রায় হয়েছিল তাদের কি অবস্থা?
যাদের ফাঁসির রায় হয়েছিল ওরা এখন, ওরাও আপিল করেছে, ওদের আপিলও মঞ্জুর হয়েছে, এখন ওদের 5 বছরের নিচে একটা ফাঁসির কেস ওঠে না, মিনিমাম
জেলের মধ্যে আছে,
জেলের ভিতরে আছে ওরা, দুজন তো পলাতক বিদেশে আর দুজন ভিতরে আছে।
যে দুজন মারা গেল যারা জোড়াখুন হলো, সেই পরিবারের এখন কি অবস্থা?
সে পরিবার আছে, সে পরিবারের তারা তাদের বাচ্চা কাছে ছেলেমেলে আছে, তারা
তারা যখন আপনাকে দেখে তারা তাদের প্রতিক্রিয়া কি হয়?
তাদের প্রতিক্রিয়া এখন আমাকে দেখলে তাদের কোনো প্রতিক্রিয়া নাই, দেখলে আমার সাথে কথা বলে হ্যাঁ ভাই ভালো আছিস। যে পজিশনে প্রথম মামলাটা সাজানো হয়েছে এরপরে জানছে যে ওরা ও ছিল না, কিন্তু যে পজিশনে মামলাটা সাজানো হয়েছে ওই পজিশন থেকে যদি আমাকে বাঁচাতে যায় তাহলে পুরো মামলাটা এলোমেলো হয়ে যায়।
ওকে, এই যে জীবনে এত বড় বড় স্যাক্রিফাইস, বিশেষ করে জেলের আসামি না হলেও তো মেয়েটাকে নিয়ে ঘর সংসার করতে পারতেন, পালিয়ে গিয়ে হোক বা যেভাবেই হোক না কেন একটা জায়গা করতে পারতেন নিজের, বাবা এত কষ্ট পেল, মা এত কষ্ট পেল, পরিবারে নিজের জায়গা হলো না, একটা কর্মসংস্থান হলো না, সবকিছু মিলিয়ে আজকে এত বড় একটা অবস্থা, তারপরেও আপনি হ্যাপি, তারপরেও আপনি সুখী?
আমি লাখো লাখো শুকরিয়া আদায় করি আল্লাপাকের কাছে, যে আল্লাপাক আমাকে এখানে বের করে আনছে, তার আমার ভাইয়ের দৌড় ছিল, তারপরেও আমি সুখী।
এক্স্যাক্টলি,
তারপরও আমি সুখী মনে করি যে আমার থেকে দুঃখী মানুষ পৃথিবীতে অনেক আছে।
দ্যাটস দ্য পয়েন্ট প্রিয়,
অনেক আছে,
দ্যাটস দ্য পয়েন্ট। আমি যেটা বলছিলাম যে দেখুন কিছু পাইনি এবং এখনো ঝুলন্ত অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে চাইলে তাকে কোর্ট অ্যারেস্ট করতে পারে, যে কোনো মুহূর্তে 30 বছরের আবার সেই 30 বছর খাটতেই হতে পারে, সারাটা জীবন জেলে যাইতে পারে, ইচ্ছে করলেই সরকার সেটা পারে, ইচ্ছে করলেই কোর্ট সেটা পারে। তারপরও সে সুখী, সুখ জিনিসটা না আসলে মানে ওই বস্তুভিত্তিক নয়, সুখটা হচ্ছে অন্তরে, অন্তরের জায়গাটা থেকে সুখটাকে উপলব্ধি করতে হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট লেসন অফ দ্য স্টোরি। ওকে, আই রিয়েলি স্যালিউট ইউ বয়েজ, মানে আমি আসলেই অনেক বেশি কৃতজ্ঞ যে আপনাকে শাকিল বেছে নিয়েছে হ্যালো 920 তে। আমি নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে অনেকদিন পর একটা জীবনের গল্প শুনলাম যেটা আমার কাছে রিয়েলি অ্যামেজিং টু মি, অনেক বেশি উৎসাহের। প্রত্যেকটা মানুষের কাছ থেকে জীবনে কিছু না কিছু শেখার আছে, আমি নিজে শিখি, আমার বন্ধুরা শেখে, আমি মনে করি আমি আমার সেই এডুকেশনাল লাইফ থেকে যা শিখেছি তার চেয়ে অনেক বেশি শিখেছি মানুষের জীবনের গল্প শুনতে শুনতে। আমরা আপনার জীবনের গল্পের পার্টটা এখানেই শেষ করব, আমাদের হ্যালো 920 বাকি সেগমেন্টগুলো রয়েছে, আমরা সেখানে যাব। হ্যালো 920 কখনো 3-4 গান কখনো হয় না, একটা গান আপনার শুনেছি, একটা গান আমরা হ্যালো 920 বাজিয়েছি, আরেকটা গান আমরা আপনার কাছ থেকে এখন শুনবো, তারপর বাকি কমেন্টসগুলোতে আমরা যাব। গত সপ্তাহে যিনি এসেছিলেন তার সম্পর্কে আমাদের কি ফোনে কমেন্টস এসছে সেটা আমরা শুনবো। আপনি একটা গান করুন আমাদেরকে, একবারে মন ছেড়ে আরামসে যে গান করতে ইচ্ছা করে।
আচ্ছা, এটা আমার গানটা, আমার নিজের লেখা,
নিজের লেখা,
আমার নিজের লেখা।
আচ্ছা,
আমি বের হয়ে এসে আমার অনুভূতি দিয়ে, আমার যে আমার স্বাধীনতাকে আমি পেয়েছি, আমার স্বাধীনতাকে আমি পেয়েছি, আমি আর কি চাই জীবনে, এই আমার ভিতরে যে অনুভূতি, অনুভূতি দিয়ে আমি একটা গান লিখেছি বাইরে এসে।
আচ্ছা আচ্ছা,
তো সেটা শুনি
শুনি।
সুখের বাতাসে আজ ভেসে যায় মন, কি দারুণ চারিদিকে লাগে সারাক্ষণ, সুখের বাতাসে আজ ভেসে যায় মন, কি দারুণ চারিদিকে লাগে সারাক্ষণ, তোমাকে পেয়েছি জীবনে আর কি, কোনো চাওয়া নেই তো এখন, সুখের বাতাসে আজ ভেসে যায় মন, কি দারুণ চারিদিকে লাগে সারাক্ষণ, হিমেল হাওয়ায় দোলে এলো মেলো চুল, ছুঁয়ে যায় ভালোবাসা মনের দুকুল, ও হিমেল হাওয়ায় দোলে এলো মেলো চুল, ছুঁয়ে যায় ভালোবাসা মনের দুকুল, স্বপ্নের ডানা মেলে স্মৃতির আকাশে, আমি যে আমার মাঝে নেই তো এখন, সুখের বাতাসে আজ ভেসে যায় মন, কি দারুণ চারিদিকে লাগে সারাক্ষণ।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমার নাম কালসার, তারা সুখী আছে আমার খুব ভালো লাগলো, তারা কষ্ট করছে এখন সুখ পাইতে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইছে, আর প্রতিটা মানুষ এদিন ভালো কাজ করে যায়।
আমি এরশাদুল্লাহ আলম বলছি, গত সপ্তাহে তারামিয়ার ঘটনা শুনে আমি খুবই কষ্ট পাইছি এবং নিজেকে অনেক সামলে নিতে পারছি।
সদারু থেকে বলছি আমি কালাম, তারামিয়ার ঘটনাটা শুনলাম, সে জীবন অনেক কষ্ট করেছে, আল্লাহ তাকে ভালো করে দিয়েছে, যা হোক আমি তার জন্য দোয়া করি সে যেন সামনে আরো আগে যেতে পারে।
নাম বসা,
মা বাবা আমাকে আদর করে না, কারো কাছ থেকে জীবনে কোনো আদর পাই নাই, আমি খুব দুঃখী, আমি অনেক কষ্ট করে জীবন যাপন করছি, এখন ছেলেকে ভালোবাসতাম, আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমি আপনাদের মধ্যে আমার জীবনের গল্পটা বলতে চাচ্ছি, যদি একটা সুযোগ দিতে।
আমি তাকিয়া আমি অন্ধের মতো ভালোবেসে অনেক ছুটেছি, ভালোবাসার শেষ করিনি বিয়ে, সে বিয়েটা আমার ভালোবাসার লোকটা টিকতে দিল না, বাবা মার ভাইবোনদের চাপে অন্য আরেকজনকে বিয়ে করি, সে বিয়েটা আমার ভালোবাসার লোকটা মেনে নিতে পারেনি, আমাকে সংসার করতে দেয়নি, আমি আমার জীবনের ঘটনা থেকে সবার কাছে তুলে রেখে চাই।
আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি ছোটবেলা থেকে আমার তারা আদর পেয়েছি, অনেক ভালো ছিলাম, কিন্তু একটা মেয়ের কারণে আজ আমার জীবন ধ্বংস, এবং ক্লাস নাইনে পড়ি, সেই নিয়ে আমার ক্লাস নাইনে এখন আমার পড়াশোনা অফ, আমি এখন ঘুরি ফিরি খাই, এবং আমি এখন একজন সন্ত্রাসী, আমাকে যখন ডাকা হয় তখন আমি যাব।
একটা বেজে 55 হচ্ছে সময়, আজকের মতো শেষ হয়ে গেল ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আগামী বুধবার আরো একজন বন্ধু এসে মন খুলে নিজের জীবনের গল্প শুনিয়ে যাবেন, এবং হ্যালো 8920 অবাক হয়ে তার গল্পটা শুনবে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, আপনার জীবনে যত রং আছে সব রঙই ধারণ করতে পারে হ্যালো 8920 যদি আপনার জীবনের গল্প থেকে কিছু শেখার থাকে। আজকের মতো শেষ করি, আগামী বুধবার আবারও ফিরে আসবো, আর জি কে প্রিয়া এবং তার টিম, আর যে শাকিল, খালিদ, লোবান এবং লবিককে সাথে করে নিয়ে, আর এই মুহূর্তে কে প্রিয়া এবং শাকিলের পক্ষ থেকে শুভরাত্রি।
দুয়ারে করা তোমার মনে জাহাল, দুয়ারে করা তোমার মনে জাহাল, বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও সাক্ষী শুধু চন্দ্র ভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় বন্ধু, আরে কর তোমার মনে জাহাল, বন্ধু আরে তোমার মনে দাহাল,
This track was downloaded from FusionBD.com.